This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে আছি এবং সঙ্গে আছে আমার টিম, আর জে শাকিল, খালিদ এবং লোবান। কে রয়েছেন আজকে আমাদের অতিথি সেটা আমরা জানবো অনুষ্ঠানের শুরুতেই। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920 তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে তাদের ভিতর থেকে তিনজনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন তিনজন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্য গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের যে কোনো ঘটনা এখানে আমরা প্রচার করে থাকি হ্যালো 8920 তে। আজকে হ্যালো 8920 এমন একটি গল্প বা এমন একটি জীবনের গল্প প্রচার করতে যাচ্ছে সেটা কিছুটা বিশ্বাস দ্বারা প্রশ্নবিদ্ধ হতে পারে। সেই জায়গাটি থেকে আমরা বলতে চাই, জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় সবকিছুই বিশ্বাসের মধ্যে আনা সম্ভব হয় না। এবং একই সাথে আমরা এটাও বলতে চাই, জীবনে লজিক, ইললজিক, সায়েন্স কিংবা সায়েন্সের বাইরের অজানা জগৎ সবকিছু মিলিয়েই জীবন একটা ধারাপাতের মতো কিংবা জীবন একটা পাটাতনের মতো, সেখানে সবকিছু দাঁড়িয়ে আছে। আমরা যদি শুধুমাত্র জীবন শব্দটাকে ধরি তাহলে এই সত্য মিথ্যা সবকিছুকেই ধারণ করতে হয়। আমরা আজকে এমন একজন বন্ধুকে পেয়েছি যার জীবনের গল্প অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচাল থেকে বেরিয়ে এসে আমরা বরং জীবনের এই গল্পটাকে একটু অন্যভাবে দেখতে চাই, যে কারো কারো জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে, হয়তো ঘটতে পারে কিংবা অবিশ্বাস্য, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা যে কথাটি বলতে চাই আজকের হ্যালো 8920 তে সেটা হচ্ছে বিলিভ ইজ ইয়োর্স। বিশ্বাসটা আপনার, আমরা জোর করে মোটেও বিশ্বাস করাতে চাইব না, আমরা শুধু উপস্থাপন করব। এবং সেই জায়গাটিতে আপনি যদি অবিশ্বাস করেন সেই অবিশ্বাসের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকবে, আপনি যদি বিশ্বাস করেন সেই বিশ্বাস যদি পজিটিভ সেন্সে হয় তাহলে সেখানেও আমাদের শ্রদ্ধা থাকবে। আর আমাদের ফেসবুক হচ্ছে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আজকে বিশেষ করে আমি বলবো আজকে ফেসবুকটা খুবই হট থাকবে এবং যারা এখনো মেম্বার হননি কিংবা যারা হয়ে গেছেন তারা এই শীতের রাতে যতটুকু কষ্ট হোক আমাদের ফেসবুকে কানেক্টেড থাকবেন, কারণ আজকের শো অনেকখানি ফেসবুক ডিপেন্ডেন্ট। আমরা বলতে পারি যে অন্যান্য শোর তুলনায় আজকের শোটা খুব বেশি ফেসবুক ডিপেন্ডেন্ট। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে। ওকে, আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
অনিক।
অনিক, পুরো নামটা?
আমার নাম মোহাম্মদ অনিক।
মোহাম্মদ অনিক, নামটা কে রেখেছিল?
হয়তো আমার মা রাখছিল নামটা।
আপনি শিওর জানেন না যে নামটা কে রেখেছিল? পুরো নামটা হচ্ছে মোহাম্মদ অনিক, না? আর বন্ধুরা আর ফ্রেন্ডরা সবাই অনিক বলেই ডাকে?
অনিক বলে ডাকে, অনেক খিতাব নামে ডাকে।
কি নামে ডাকে?
যেরকম খিতাব নামে নাউকা কয়, হাশেম কয়, এরকম নানান নামে ডাকে।
খিতাব, নাউকা, হাশেম?
হ্যাঁ, মানে এটা আমার বন্ধুরা ডাকে, এই নাউকা কই গেছিলি, হাশেম, গেলফি, এরকম করে ডাকে।
নাউকা, হাশেম,
গেলফি, এরকম ডাকে বন্ধুরা।
অদ্ভুত অদ্ভুত নাম।
হ্যাঁ, যে বলে, কিন্তু আমার আসল নাম মা বাবার রাখা অনিক।
অনিক, অনিক নামের অর্থ আপনি জানেন?
না, আমি জানি না।
অনিক নামের অর্থ হচ্ছে সৈনিক। অনিক নামটা আমার খুব প্রিয় একটা নাম, কিন্তু যে বানানটা লিখতে হবে সৈনিক অর্থের জন্য সেটা হচ্ছে স্বরেও, নয় দীর্ঘী আর ক। যাই হোক, অনিক নামের বন্ধুটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং অনিক বন্ধুটির জীবনের গল্প আমরা আবিষ্কার করব। তার আগে একটু বলতে চাই, হ্যালো 8920 শোনা হয়?
জি।
আচ্ছা, হ্যালো 8920 আপনি শোনেন এবং হ্যালো 8920 তে যারা আসেন তাদের কিছু বেসিক নিয়ম আমরা বলি আমাদের লিসনারদের বোঝার জন্য, যেমন আপনার বয়স, আপনি কোথায় থাকেন, পড়াশোনা করছেন কিনা, এগুলো একটু যদি বলতেন আমাদেরকে।
আমার দেশের বাড়ি মাদারীপুর, আমি ওইখানেই থাকি আমার বাবা মার সাথে। বাবা থাকে ঢাকা, আম্মু থাকে, ভাই থাকে, বোন থাকে, তাদের সাথেই থাকি।
আপনার বয়সটা?
আমার বয়স এখন 25।
25 বছর। 25 বছরের অনিক আজকে জীবনের গল্প বলতে এসছেন, কি তার জীবনের গল্প আমরা সেখান থেকে যাব। অনেক, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে আপনি ঠিক ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন, হ্যাঁ, ওই যে যারা আপনাকে নাউকা, হাউকা, কিসব কিসব বলে ডাকে, তাদের সাথে যেভাবে একদম আপন মনে করে কথা বলেন ঠিক সেভাবে আমাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? ওকে, চলুন, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোটবেলা থেকে আমার জীবনের কথা শুরু করতে চাই।
জি প্লিজ, শুরু করুন।
আসসালামু আলাইকুম। আমার জীবনের গল্প আমি শুরু করছি ছোটবেলা থেকে। যখন আমি একটু বুঝি তখন থেকে মানুষ বলতো যে গাছ উঠতে পারবি, আমি উঠতে পারতাম। মানুষের গাছের ডাল কেটে দিতাম টাকার জন্য, ডাব পেড়ে দিতাম, গাছ জুড়তাম। এরকম করতে করতে এক সময় এক কাউ আমার শত্রু হয়ে যায়।
কত বছর বয়স এটা?
ছোট থেকেই মনে করেন গাছে যখন উঠতে পারি,
মানে একদম আট থেকে বোঝার বয়সটা যখন হয়েছে না,
ওই নারকেল গাছ জুড়ে নারকেল পারি, তো নারকেল গাছে দেখা যায় যে কাউয়ে বাসা করছে, হয়তো ডিম পারছে, বাচ্চা উঠেছে, তখন তো বলে যে তুই সব জুড়া ফেলা, মানে পরিষ্কার কর, আমি পরিষ্কার করি, তখন ওই কাউয়ে আস্তে 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 আমার শত্রু হয়ে দাঁড়ায়।
একটাই কাউয়া নাকি সবগুলো?
না না না, মনে করেন ওই ডাল কাটতে যাই, কাউয়ের বাচ্চা থাকে, ডিম থাকে, ওইখান থেকে কাইটা ফলাই দিই, আবার নারকেল গাছে উঠি, দেখা যায় যে ডিম পারছে, বাচ্চা উঠছে, ওই ফলাই দিই আমি।
আচ্ছা আচ্ছা,
আমার কাজই এইটা যে আমি আদর করে নিত যে তুই গাছ করতে পারস উঠ, আমার নারকেল জুন হয়ে গেছে, আমি পাততে পারতেছি না, তোরে দুটা দিন নে, তোরে তিনটা দিন নে উঠ, আমি উঠতাম, খাইতাম, নিয়ে যেতাম লগে করে, কাজ করে দিতাম।
আচ্ছা আচ্ছা,
তো এক পর্যায়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার কাউয়া পিছে থেকে ঠোকর মারত, যদি দেখতাম একটা কাউয়া ওই একটা আরো দশটা ডাইকে আনতো, আমার মনে করেন গিরগে রাখতো, আমি হাঁটতে পারতাম না রাস্তা দিয়ে। পরে একটা গাছশাল গাছ ভাঙে আমি মাথার উপরে দিয়ে আঁটতাম, কোন সময় যে না আমার একটা ঠোকর দেয়, কখনোই ফ্রি ভাবে হাঁটতে পারতাম না কাউয়ার জন্য। এটা বাড়িতে জানতো, মা বলতো যে তুই কাউয়া, তোর লাগে কাউয়ার লাগে লাগবো না, কি করবো, আমি অনেক হ্যাংলা ছিলাম, কালো দেখতে ছিলাম, তখন মা বলতো তোর তো কাউয়ার মতনই দেখা যায়, তোর কাউয়ার শত্রু হইতেই পারে,
রতনে রতন ছেলে। ওকে,
তারপরে আমি রাস্তা দিয়ে সঠিক ভাবে হাঁটতে পারতাম না, আমার ভয় লাগতো যে কাউয়া কোন সময় জানি আসে,
মাথায় ঠোকর দেয়।
হ্যাঁ, ঠোকর মারে, তেমন মারতো, আর ওইভাবে আমি চলতাম, হয়তো মনে করেন অনেক সময় শার্ট খুলে শার্ট মাথার উপর দিয়ে ঝুলাইতাম, আমার শার্টে কোনো বুদাম থাকতো না, বুদাম লাগালে মনে হইতো যে না আমার জানি কে যাইতে ধরে মাইরে ফলাইতেছে। আরেকটা কথা, যে ছোটবেলায় যে স্কুলে যাইতাম, স্কুলে গেলে আমার ফার্স্ট বেঞ্চে বসা লাগতো, ফার্স্টে ছাড়া আমি বসতে পারতাম না, তা আমি প্রতিদিন রাইতের বেলা যে জায়গাটাই খেতে হইতাম, সেলেট আর বইতে হইতাম, কিন্তু সকালবেলা আর আমার বই পাইতাম না।
আচ্ছা,
ফার্স্ট বেঞ্চে আমার বই নাই, ওইখানে কান্তাম, স্কুল বন্ধ, কি করবো, মায়া আবার মার্গিয়া মুরগিয়া আইনা দিত বইটি, তো যে নাকি স্কুল ঘর ঝাড়ু দেয় তার বাড়ি ৪০টা সিলেট আর ৪০টা বই জমা হয়েছে,
তার মানে সবগুলো আপনার?
হ্যাঁ, আমার সবই আমার। পরে ওই বাড়িতে যে সন্ধান পেলাম যে ওইখানে আমার বই, আমি আবার সিলেটে মাছ আট করতাম, মাছ আট করে আমার তো বুদাম থাকতো না শার্টের, ওই পেটের ভিতরে মারতাম, পেটের ভিতরে মারলে কইতাম দেখ পেট দিয়ে মাছ আঁতরায়,
মাছের ছবিটা
পেটে রাখতাম, আমার মতন আবার দু একটা আসলো না, ওরা কিন্তু দেখি মুসকালাইত, ওর মারতাম এই সিলেট দিয়ে, মুসলিকে তুই আমার এখানে আবার আট করে দিবি, তা আট করে অনেকে দিতাম, কিন্তু হয় না আমার ডর মতন হয় না কে, মনে করেন এইরকম একটা ই করতাম,
খুবই সুন্দর।
অনেক সময় সারা ইয়া কইতো যে অনেক তোর ছুটি হয়ে গেছে তুই জায়গা, আর আমার বলতো তোর বুদাম কই শার্টের, আমি কোথাও স্যার কেনার সময় নাই, কেনার সময় আমার বুদাম দেয়নি।
আচ্ছা,
অনেক সময় এই মানে আমি এরকম মার দূর করতাম, এক পর্যায়ে এসে বললাম বাড়িতে, ওয়ার পরের দিন আমি যাইতেছি নদীতে গোসল করতে, আমি গোসল করতাম না সহজে, এক মাস দুই মাসের ভিতরে গোসল করতাম না,
এক মাস দুই মাস
দুই মাসের ভিতরে গোসল করতাম না, আমার গোসল করার অভ্যাস ছিল না, মানে আমার বাবা আমারে ঢাকা আসতো গোসল করাইয়া, আর দুই মাস তিন মাস পরে আব্বা যাইতো, যাই আবার গোসল করাইতো পড়াই পড়ে, আমি গোসল করতাম না।
তাহলে আপনি থাকতেন কিভাবে বাসায়, আপনার বাসার লোকজন?
ওইটা আমার অভ্যাস, আমার আলাদা বিছানা ছিল, আমি আবার কুকুর নিয়ে থাকতাম, এই জন্য আমার মা বাবা আমার সাথে থাকতে দিত না, কইতো আর রুহ কুত্তা হয়ে গেছে, মানে নানানটা কইতো, তা আমি ওইটাই কুত্তা নিয়ে থাকতাম,
মানে
অন্য জায়গায় থাকতাম, মানে ঘরের ভিতরে মানে আর এক জায়গায় থাকতাম।
আচ্ছা,
পরে যাইতেছি, এখন এক সেরি আমার ডাক দিছে যে হুন এই নে একটা চিঠি, এই চিঠিটা তুই অমুকটে দিবি, রাত্রে আইতে কবি, এরকম একটা কথা বলে দিছে আমার, তা আমি চিঠি দিছি হ্যার বাপের, হ্যার বেন হ্যার বাপের দিছি, আমি কি আপনার রাইতে যাইতে কইছে শেষ। এখন ওই বাবা রাত্রে আইছে যে মেয়ে ধরছে যে তুমি আমার আইতে কইছো রাত্রে, একটা চিল্লা চিল্লি গ্রামের মধ্যে পড়ে গেছে, পোলায় আমারে খোঁজে, মায়াও আমারে খোঁজে, যে অনিক কে ইয়া করছে, হ্যাঁ আমার ধরছে, এর পরের দিন যে সিটিতে তো গেছে আমাদের, তুই আব্বাদার দেশিস কে, আমি কে আপনার আর আপনার আব্বার একই বুঝছি আমি, বাস আমি পার হয়ে গেছি।
ওকে,
তাহলে দেখি কি আমাদের খালকাটা ওইখানে সাপ দৌড়াদৌড়ি করতেছে, আমি সাপ দেখলে সহ্য করতে পারতাম না, আমার ওটা মারতে হইব।
আচ্ছা,
আমি বাড়িতে গেছি দৌড়ি একটা বসি আনছি, বসি আইনা ছোট একটা ব্যাঙের বাচ্চা ধরছি, ওই ব্যাংটা আমি ওইখানে রাখছি বসিতে গাইতা, ওই সাপে করছি কি কপুত করে ধরছি, একটু তাকাই দেখছি ধরছে, ধরছে পর আমি কতক্ষণ বয়ে রেছি যে গিলুক গিলছে, উপরে উঠেছি, উপরে উঠে সাতানি করতেছি, ভাইয়া সাপটা দেখলাম কি আকর্ষে, দোড়া সাপ, আকুরে ভাই মারি তো পুরো উল্টে ফেলে আমার দাওয়া দিছি, আমি এটার আমার মেয়েটি দাওয়ার মারতেছি, এখন ওই সাপে ধরে পিছিয়ে পিছিয়ে আমি ধরে সামনে সামনে এখানে ঘুরতেছি, সাপ ঘুরতে পারে না। পরে আবার মাঝে মধ্যে একটা বাড়ি দিই,
আচ্ছা আচ্ছা,
ওই সাপের একটা বাড়ি দিই, আবার ওইটা আমার দাওয়া দেয়। স্কুলে যত পোলাপান ছিল সব দৌড়ে ক্লাসরুমে ঢুকছে, যে শয়তানে শয়তানি শুরু করছে, যে স্যার মনে করেন বেত নিয়ে দাঁড়া রয়েছে, তুই আবি না কালকে স্কুলে আয়। স্কুল মাঠে মানে সব বাচ্চারা ডরে জ্বলায় ঘরে ঢুকছে। পরে ওইটা আমি দৌড়াদৌড়ি করে অনেকক্ষণ মারলাম, মার্গা মুরগা হালাই দিয়া বাড়ি যেতাম। তাই যাওয়ার সময় আমার একটা সমস্যা হইতো, ওই যে কাউয়া আমার দেখলে হইতো, তাহলে দেখতাম একটা ওইখানে গেছে দুইটা, ওই দুইটা দেখতাম কত ডাইকে আনছে, মহা গেঞ্জামে পড়ে গেলাম আমি, যে কাউয়া আমি সরাইতে পারি না। তখন আমি ইদারিং ওই গাছগুছ জোড়া বন্ধ করে দিলাম।
আপনি যে গোসল করতেন না, আপনার খারাপ লাগতো না?
না, ওইটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার মানে গোসল করতে মন চাইতো না। যদি মা বলতো গোসল না করলে আজকে ভাত দিব না, তাহলে আমি কইতাম ভাত খাম না, আমি গোসল করতে পারব না।
কেন ভালো লাগতো না গোসল করতে?
মানে আমার ওই পানিটা আমি দেখতে পারতাম না। আর গোসল করাই তো বাপ মা, বড় দুই ভাই, মায় দুইরা, তাই তুই গোসল করাইলে কি এইরকম ময়লা আবার শরীরাম বরাম।
ও আচ্ছা,
আমি মনে করেন আবার গৈরিয়া এরকম ময়লা ভরাইতাম শরীরে।
পরিবারে এরকম ছেলে মেয়ে যে পাওয়া যায় না তা কিন্তু না প্রিয় শ্রোতা। আপনারা দেখবেন যে এরকম কিছু ন্যাওটা টাইপের ছেলে মেয়ে আছে যারা একটু একটু ব্যতিক্রম ধর্মী হয়। গ্রামে বিশেষ করে যারা বড় হয়েছেন এরকম দু একজনকে খুঁজে পাওয়া যায় যারা আসলে ওর মতো। এবং কাক নিয়ে যেটাও বলছে যে দেখবেন যে একটা কাককে যদি কখনো আপনি আহত করেন, দেখবেন যে দলে দলে শত শত কাক কিন্তু আপনাকে তাড়া করে বা আপনার মাথার উপর দিয়ে ঘুরতে থাকে, এটা আসলে নতুন কিছু না। যাই হোক, তবে একটা কথা বলতে চাই যে আজকের যে জীবনের গল্প সে জীবনের গল্প খুবই ব্যতিক্রমী একটা জীবনের গল্প, এবং আশা করছি যারা শুনছেন তারা শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। তারপর
পরে আমি মানে অনেক মাইশে বলতেছে যে অনেক তুই তেঁতুল গাছ উঠ, তুই তেঁতুল পার। পরে আমি কি উঠমু কয়ে উঠ, তা আমার একটু নোপ ছিল, টাকা দুটা টাকা যদি কইতো পাখি এলা তাহলে অসম্ভব কাজ আমি সম্ভব করে আসবো।
কোথায় আপনার বাড়ি?
মাদারীপুর।
মাদারীপুরের কোন গ্রাম এটা?
এটা থানা জেলা সব মাদারীপুর, মাথার উপরে কাউয়া। এখন ভাই ওইটা দেখলাম জানি কোথায় গেল, যাওয়ার পরে দেখি ভাই ওই চুয়া গাছে রূপটা দিয়া মানে বাদুর যেরকম ঘোরে এরকম কাউয়া ঘুরতেছে। এখন ভাই আমি নাম মুখেম নেই, আমি নামতে পারি না, ওই আমার এক একটা ঠোকর দেয় একটা আইয়া। পরে আমি এক লাভ দিয়ে মনে করেন অন্যটাই লেগেছি, তেঁতুলের ডাইল অনেক শক্ত, ওই ডাইলে তার এক ডাইলে লাভ দিতে ধরতে পারি নাই, পানির ভিতরে পড়ছি, খালের ভিতরে পড়ে মনে করেন আমি কেদা মেদা মাইকে মাইকে উঠছি। ওটার পরে বাড়ি গেছি, মনে করেন প্রতিদিনই দুই একটা চর থাপ লাতি গুতে আসলো কপালে।
মা মারতো?
হ্যাঁ, মা মারতো, বাইরে মারতো, যে আমার ভিন্ন স্বভাব ছিল।
কেউ আপনাকে পছন্দ করে না?
পছন্দ কি, আমার ভালো জানতো যে আমার ওই অভ্যাস থেকে ফিরে যেতে পারতো না। ভাইয়া বলতো যে কুত্তা ধরবি না, সকালবেলা আমি কুত্তার মুখের ভিতরে দাঁত দিয়ে দাঁত মাজাইতাম কুত্তারে। ভাইয়া বলতো যদি কামড় দেয় তোর সমস্যা, আমি বলতাম না এটা আমি পালি, এটা আমার কামড় দেবো কে, ওই কুত্তার জিবলা মনে করেন বাইর করে টানিয়ে ধরতাম, পশু পাখি আমি ভালো করতাম। আবার দেখা যাচ্ছে কখন কোন পাখিতে বাচ্চা উঠাইবে আমি করতে পারতাম, চোরের বাচ্চা টুনটুনির বাচ্চা কেউ দেখতে পারে না, কখন ডিম পারে কোথায় থেকে উঠে নিয়ে যায় কিন্তু আমি করতে পারতাম, যে এখন ডিম পারছে কদিন পরে এইটার বাচ্চা উঠবো। তাই একদিন রাত্রে আমি শুয়ে রয়েছি, কুত্তা আমার কাছে এসে তাই দেখতেছি কি যে একটা মানুষ হাতে জানি কি সেওয়ায় দেখা যায়, সেওয়া দেখা যায় পর আমি কেমনি জানি ঘুম ভাঙছে। এখন দেখি যে সেওয়াটা কতক্ষণ পরে আর নাই, কিন্তু হাত দিয়ে দেখি কুত্তাটা আমার কাছে নাই, কুত্তাটা আমার কাছে নাই। সকাল হইলে উঠলাম, দেখি রক্তে উঠান তোলাই গেছে, দেখি কুত্তাটা ময়রা জিবলা বাই করিয়া শুয়ে রয়েছে, নেজ নেই, নেজটা আগে কাটে ফেলাইছে। পরে আমি উঠে কাঁদতেছি কাঁদতেছি যে এতই মায়া লাগতো, একটা রুটি কিনলে কুত্তাটা যদি কইতাম দর ওইটা সামনে নিয়ে বই থাকতো খাইতো না, যে যদি কইতাম দর রাখ খাইতো না, আবার যদি ছিঁড়ে দিতাম খা খাইতো, মনে হয় যে ও একটা মানুষের মতন কথা বুঝে। যে তাই আমার লগে যেত বল খেলাইতাম, ছোট ছোট বল আছে না তুরতুর্গা বল বলে, ওইটা আড়াই গেলে ওইটা আমার বিশ্বাস না দিত, মানুষের বাড়ি গেলে কুত্তা দাওয়া দিলে ওইটা মনে করেন সামনে বাঁচত, যে অন্য কুত্তা আমার সামনে লাভ দিয়ে ওইটা বাঁচত, যে আমার কিছু কইতে পারবো না অন্য কুত্তায়। তো ওই কান্দতেছি, কান্দার পরে মা বলতেছে যে তুই আর কান্দিস না, তোর আর একটা কুত্তার বাচ্চা এনে দিব। তা মারা বলতেছি তুই আর একটা এনে দিবি, এটার মতন হইব, এটার মতন তুই বানাই দিবি, নইলে আমি কান্দা থামাম না। পরে ওই কুত্তাটা আমি করি কি মাটি দিই না, দুই দিন পর্যন্ত মুক্ত রাখি, মায়ের গন্ধ হয়ে যাবে মাটি দিই, ওইটার সামনে বই কান্দি। পরে পোলাপান ডাক দিলাম আমার লগের ডি, ডাক দিয়া শাবল দিয়া মাটি খুঁদলাম, মাটি দেওয়ার পরে এইখানে গেল গা কুত্তাটা মুরগি গেল, আমি আর কুত্তা মুত্তা পালতাম না। পরবর্তী আমি সবসময় মাছ ধরতাম।
কি দিয়ে মাছ ধরতাম?
বসি দিয়ে ধরতাম, হাত দিয়ে ধরতাম, আবার এই যে জাল আছে না জাল দিয়ে ধরতাম, মানে মাছ ধরতাম।
আচ্ছা,
তাই আমি মাছ ধরতে যাই, অনেক রোদ, মানে চক, চকের পাশ দিয়ে বড় একটা খাল গেছে, তার কয় হাত দূরে একটা বিশাল রাস্তা গেছে, কাঁচা রাস্তা, পাকা না। আমার হাতে আবার একটা কাছি থাকতো সবসময়, ধান কাটা কাছি, কলমি ক্ষেতের ভিতরে বসলাম রৌদ্রের জন্য। বসার পরে মাছ পাই, দুই একটা পাই, তো এর মধ্যে দেখলাম যে একটা বাতাস আসলো, সব কলমিটি পানির ভিতরে ঝুঁকে পড়ছে, আমার মাথাটা দেখা যাচ্ছে। তো পিছনের দিক ঘুরলাম, দেখি কি যে আমি যেখানে মাছ ধরতে বসছি ওইখানে তিনটা তাল গাছ, যেরকম আমার বারো হাত পিছনে একটা তাল গাছ, তারপর একটা তাল গাছ পাশাপাশি, তার পিছনে একটা তাল গাছ। পিছনের দিক তাকালাম, দেখতেছি যে দুইটা শকুন, কিন্তু বড় শকুন, কিন্তু তার চেহারাটা শকুনের মতন না, ঠিক আমার মতন, মানে একটা মানুষের মতন মুখটা, আর সবকিছু শকুনের মতন দেখা যায়। বাম সাইডে দেখলাম ওইটা তাল গাছে, বাম সাইডে ঘুরে দেখলাম।
তখন তো দুপুরবেলা, রাইট?
হ্যাঁ, দুপুর বারোটা হইব, তখন দিনটা ছিল শুক্রবার। বেশ কিছু মাছ পাইছি, মানে আয়াপর মুখ ঘন্টা খানি বিদ্যুৎ রোদে থাকতে পারি না, মাছ মানে ধরার চেয়ে কষ্ট হইতেছে বেশি। তা আমি ওইখানে অনেক মাছ ধরছি, শুধু ওই দিনকে নতুন না। ডাইন সাইডে ঘুরে দেখি কি যে, মানে আমার ওইরকম সাপ আমি দেখি নাই কখনো, সাদা রঙের একটা সাপ।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং এই ফাঁকে আমরা বলছি যে আজকে যাকে আমরা জীবনের গল্প বলার জন্য এখানে নিয়ে এসেছি, সেই ছেলেটিকে যদি আপনারা বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাস করেন, সেটা কিন্তুই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি অবিশ্বাসের জায়গা থেকে বিশ্বাস করেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুটোর প্রতি শ্রদ্ধা রাখতে চাই। তবে একটা মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রশ্ন করতে পারেন অনেকে যে বানিয়ে বানিয়ে বলার একটা ব্যাপার, ওর যে এডুকেশন লেভেল, ওর যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই জায়গাটি থেকে এরকম দুই থেকে আড়াই ঘন্টার যে জীবনের গল্প সেটা বানিয়ে বলা কোনোভাবেই সম্ভব নয়। আর যেভাবে হ্যালো 8920 আমরা প্রশ্ন বানিবিদ্ধ করি কোন একটি অ্যাঙ্গেলে, এবং যেভাবে যাচাই করা হয় কোন একটি অ্যাঙ্গেলে, যদি সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারে তাহলে প্রিলিমিনারি পর্যায়ে তাকে বাদ দেওয়া হয়। ওকে অনেকগুলো স্টেপ পার করে আজকে এখানে আসতে হয়েছে, আমরা তারপরে যখন মনে করেছি যে এটা উপজীব্য এবং এটা শোনা যায়, সে কারণেই আমরা আজকে এটা প্রচার করছি। তবে আবারও বলছি, বিশ্বাস অবিশ্বাস একেবারেই আপনার ব্যাপার, এবং এটাকে কেউ হলিউডের ওই যে এলিয়ানদের মুভির মতো মনে করতে পারেন, কেউ গালগপ্পো মনে করতে পারেন, কেউ মিথ মনে করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, এগুলো জীবনেরই একটা অংশ, এবং সেই জীবনের অংশের জায়গাটা থেকে জীবনের গল্প হিসেবে এটাকে প্রচার করা হচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, তারপরে আবারও ফিরে আসছি। চলে আসুন আমাদের ফেসবুকে, ফেসবুক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই গল্পের জন্য, আসার পরে অবশ্যই ফেসবুকে লাইক দিতে ভুল করবেন না। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আর জে কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আর জে শাকিল, খালিদ এবং লোবান। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা আবারও ফিরে যেতে চাই অনেকের কাছে, অনেকের জীবনের গল্পে। অনেক খুবই গ্রামের একদম সাদামাটা একটা ছেলে, এবং এই ছেলেটির জীবনের যে ঘটনাগুলো সেগুলো সাধারণ মানুষের মতো নয়, খানিকটা অবিশ্বাস্য, কিন্তু তারপরও এটা একটা জীবন, এবং এই জীবনের গল্পই আজকে আমরা তুলে ধরছি। আমরা বারবারই বলে থাকি হ্যালো 8920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজের সমস্ত মানুষের জীবনের গল্প আমরা তুলে আনতে চাই। প্রত্যেকটি মানুষকে আপনাকে বিশ্বাসের দাঁড় গড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে এমন কোনো কথা নেই, বিশ্বাস অবিশ্বাস দুটোই জীবনের অংশ। সেই অর্থে আজকে হ্যালো 8920-তে অনেকের জীবনের গল্প হয়তোবা কারো কাছে অবিশ্বাস্য, কারো কাছে বিশ্বাস্য। আমরা সেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত পেতে চাই, আমরা অনেকের কাছেই ফিরে যেতে চাই। আর এই ফাঁকে আপনাকে বলছি, আপনি যদি অনেককে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ অনেক, আপনি যেটা বলছিলেন যে আপনি একটা সাদা সাপ দেখলেন এবং পেছনে আপনি দেখছিলেন শকুন, মানে পুরো বডিটা শকুনের মতো নাকি মাথাটা?
শুধু মাথাটা বাদে সব শকুন।
মাথাটা কিসের মতো?
মাথাটা দেখতে একেবারে হুবহু একটা মানুষ, কিন্তু তার পিছনের দিক তাকালে দেখা যায় সে একটা শকুন, বিরাট আকারের দুইটা শকুন, যে পাতার উপরে বসে দুইটা পাতাই হেলে গেছে
তাল গাছে।
হ্যাঁ
আচ্ছা,
ডান সাইডে আমি সাপের মতো একটু গলা বাড়াইলাম যে এইটা কোন সাপ, তার সবকিছুই উপরে পানিতে না, শুধু মুখটা তার দেখি পানির সাথে মিশানো।
আচ্ছা,
দেখার পরে পরে আমার ওই ধান কাটা কাঁচিটা আমি হাতে নিলাম, আমার গলাটা একটু করে বাড়াইলাম যে উপরে উঠুক, নিচে বয়ে কোপ দিলে পরে আমি শুনছি যে সাপে পরে মানুষ কামড়াই মার গেলাই, যদি আঘাত করি যদি পুরোপুরি না মারতে পারি তো ওইটাই আমার রাইতে আবার কামড়াইব। আমি আস্তে হাতে কাছিটা নিলাম, নেওয়ার পরে আমি গলাটা বাড়াইলাম, তা সাপটা দেখলাম এক মিনিটের মতন পানির ভিতরে তার মুখ। সে কি পানি খাচ্ছে নাকি আমি তা কইতে পারি না, কিন্তু পানির ভিতরে তার মুখ আর সমস্ত শরীর উপরে। দেখি আস্তে 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 পানি খেয়ে উঠতেছে ঠিক ওই তাল গাছের কাছে যাইতেছে। তখন আমার মনে জ্ঞান এলো যে ওই সাপ দেখে মনে শকুনে দাঁড়াইছে, সাপ ধরব। যখনই নাকি মাথাটা উপরে উঠেলো মানে বাঙ্গনে থেকে উপরে উঠলো, তখনই ভাই আমি দুই হাত দিয়ে কোপ, এক কোপের লগে দুই তিন কোপ দিলাম। দেওয়ার পরে ভাই যে দেখলাম যে রোদে তো মাটি ফাইটে গেছে, তো রক্তে তো ভাই যে মানে কোরবানি একটা গরু যেমন জবি দিলে রক্ত পরে, ওই রকম রক্ত ভাই পড়তেছে। আর ওই যে ফাইটে ফাইটে গেছে মাটি, ওই ফাটা মাটি মনে করেন বন্ধ হয়ে যেতেছে রক্ত।
আচ্ছা,
জীবন অনেক সাপ মারছি কিন্তু আমি কোন সাপের দেখি নাই দেন এক তোলার বেশি রক্ত বেড়ে। এটা কি সাপ মারলাম, আমি বমি করে দিলাম, লগে লগে বমি করে দিলাম। যে দেখা যায় মনে রক্তের একটা গন্ধ আছে ভাই, ওই গন্ধটা আমার নাকে লাগলো। আমার মনে হলো যে আমি বুঝি একটা খারাপ কাজ করছি, আমার মন থেকে মানে এরকম হলো। তারপর আমি দেখি কি সাপটা ভাই গইরায়, এর মধ্যে দেখি ভাই ওই তাল গাছ মনে হয় উঠে আমার দিকে ফিক্কে মারতে চায়। তাল গাছে ভাই দিন কি শুরু হয়েছে আমি আর আপনার বাসায় বুঝতে পারবো না। এটা যে ভাই মনে হয় তিনটা তাল গাছ দৌড়া ভাই উঠে ফেলাইতেছে,
তিন তাল গাছ ধরে উঠে ফেলতেছে মানে কি বাতাস,
মানে এরকম বাতাস ভাই সরছে কলমি মলমি সব মনে করেন পানির ভিতরে। আমার এই বদনায় ছিল মাছ সব মানে পড়ে গেছে, আমি পরি আর রুটি আর ওই হাফ বানানো কোপ দিই, পরি আর রুটি ওই হাফ বানানো কোপ দিই। আমার ধারণা হচ্ছে যে এটা যদি না মারতে কিন্তু মরতেছে না ভাই, শুধু মানে গড়িয়েছে গড়িয়েছে সাপটা গড়িয়েছে মরতেছে না। আমি ঘুরগে ঘুরগে কতক্ষণ কোপ দিই বমি করতেছি, বুঝছেন আমার বমির লগে দিয়ে রক্ত হইতেছে, আমারই রক্ত হইতেছে বমির লগে, তাও আমি সাপের যে কোপ দিই। এরকম করতে করতে ভাই আমি প্রায় আট দশটা কোপ দিই শুধু শরীরে। পরে আমার মনে পড়ে যে সাপের মাথা তো জেতা থাকে, যে মাথা বাড়ানোর পরে কোবাই। কিছুক্ষণ পরে দেখি সাপের পুরো বডিটা নড়তেছে মরতেছে না, আর ওই দিক থেকে তো ওই রকম জ্বর শুরু হয়ে গেছে ভাই। দেখি একটা চাষা আইতেছে, আমার আর মাছ ধরা ধরে ভাল লাগে না, আমার মানে অস্থির লাগতেছে, আমি জানি কেমন হয়ে যেতেছি, আমার গায়ে কোনো বল বুদ্ধি নেই, মানে আমি বাড়ি দেবো নয় রাস্তায় উঠুম নয় ফিলে তোর দিম না কি করবো, আমার কোনোটাই ঠিক নেই। ওই চাচা আয়া পরে মানে এতটুক টাইমে দেখি যে ওই সাপ নাই, মানে চাচা আসে আমি সাপের দিকে আর খেয়াল করি নেই, রক্ত এখানে তো তোলাই গেছে খান্ডা খান্ডা হয়ে গেছে রক্ত জমাট হয়ে গেছে। পরে চাচা কয় কি রে এত রক্ত কি হের, আঙ্কুই কাকা আমি একটা হাপ মারছি হাপে এত রক্ত, কয় হাপ কই দেখে না শুধু ওখানে রক্তের দাগটি আছে, জ্বর থামিয়ে গেছে, শকুনও দেখি না গাছে ওই সাপও দেখি না, কিন্তু দেখা যায় যে তাল গাছের দিকে রক্তের ফোঁটা 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 পড়ে গেছে, মানে ফোঁটা পড়ে কালা হয়ে গেছে ভাই। চাষা আমার কয় সাপ মারলে এত রক্ত আনি, সে বিশ্বাস করে না, আমি সাপ মারছি আমার কাছের লোকেও রক্ত, কয় তুই মনে হয় কারো বকরি ঠকরি কোবাইছিস, আমি না পরে হে আমার গেডিটা দৌড়িয়া, কয় না পারি না। আমি এক পর্যায়ে গেলাম গা বাড়িতে, যে পথে ভাই তিন চারবার বমি করলাম, মানে আমি আমার এই দুইটা গিরায় বল পাইতেছি না, যে পাড়া দিতেছি নাকি তাও বুঝি না, হাতে কাছিটা বদনা বুদনা সব থুয়া বসে বসে সব থুয়া হয়ে পড়লাম বাড়িতে, দেখি ভাল লাগে না। পরে আমাদের বাড়ি যেতে আবার দুইটা তাল গাছ বাদে, মানে অনেক তাল গাছ বাদে, মানে ওই জায়গাটা অনেক খারাপ জায়গা, সবাই বলে মার মুখে শুনছি যে এই জায়গা খারাপ, এইখান দিয়া দুপুরবেলা আবি ঠাবি না।
ওকে,
তখন আমি ওই তাল গাছের নিচ দিয়ে আহি, তখন ওই তাল গাছের নিচ দিয়ে আহি, পার দেখি হে শকুন দুইটাই ভাই ওই তাল গাছে বহা। আমি ভাই দিলাম দৌড়, গায়ে শক্তি নাই, তারপর দৌড় দিলাম, দৌড় দিয়ে পরি উড়ি বাঁশের ঝাড় তার নিচ দিয়ে বাড়িতে গেলাম দিনের বেলা ভাই দুপুর। বাড়িতে যাওয়ার লগে লগে আজান দিল, যাইয়া বাড়িতে যে বমি করিয়ে দিলাম, মায়ের বললাম মা এরকম এরকম একটা হাফ মারছি, তুই তো নতুন কিছু না, হয়তো তুই মারতেই আসিস, গ্রাহ্য দিল না, যেটা আপনারা অজ্ঞান বলেন আমি ওই রকম একটা ভাবে হইয়া পড়লাম, খাওয়া দাওয়া নাই। তাই প্রায় একদিন গেল গা, পরের দিন গেল গা, আমি উঠলাম আবার স্বাভাবিক ভাবে আমি চলতেছি খাইতেছি ঘুরতেছি কাম করতেছি, এই কাম কি মানে শয়তানি হলো আমার বড় কাম, এছাড়া আমার কোনো কাম আমি দেখি না। পরের দিন আবার মন চাইল যে আমি মাছ ধরতে যাব, বই দেখে কি লাভ,
মাছ ধরা তো একটা বিরাট নেশা,
নেশা ভাই ধরতাম কিন্তু মাছ বসির মাছ খাইতাম না আমি ধরতাম
ধরতে, হ্যাঁ সেটাই।
তাই আবার করলাম কি, আমি কোনদিন টাকা পয়সা চুরি করতে পারতাম না, আমার হাত কাঁপতো গলা কাঁপতো, আবার দুইটা টাকা যদি চুরি করতাম তো মা আবার বলতো যে টাকা নিচে কে তখন শিখে আরে মা আমি নেই নেই, তখন মা আটটা নিয়ে কত ক যদি টা নেই না নেই তো আমার মা জানি মরগে যায়। আমি তখন ধর নিয়েছিলাম দুইটা, বেশি নিয়েছিনি, তুই মরবি কে? অনেক সময় তুই বলতাম মায়ের,
অনেক বাচ্চারাই গ্রামে মাকে তুই বলে।
দুটা টাকা নিয়ে আবার বসি কিনলাম, হুতে কিনলাম, বাইতে বইয়ে গোটাইলাম, গোড়াই মোড়াই আমি গেলাম আবার মাছ ধরতে ওই এলাকায়, ওই জায়গায়
আবার ওই জায়গায়
মাছ ধরতে গেলাম। ওইটার আমার বেশি মাথার ভিতর নাই, কবে গেছে গা দুদিন কি কতদিন হয়ে গেছে। যাওয়ার পরে ভাই ওইখানে আমি মাছ পাইতেছি না।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
টু এ পড়ি, দেশ গ্রামের ছেলেরা অনেক একটু বড় এই স্কুলে যায়। তো ওইখানে আমি মাছ পাই না ভাই, দেখা যায় কি আমার বসছি সামনে মাছের ডাফায় মাছ পাই না, কিন্তু আমার পিছনে অনেক দূর হাইটে গেলে একটা জঙ্গলের ভিতরে একটা পুষ্করণী, আমি আগে পরে অনেক মাছ ধরছি ওই পুষ্করণীতে। তখন আমার মন বলতেছে যে না আমি ওই পুষ্করণীতে যাই, তা আমি ভাত বুত খাইয়েই গেছিলাম মাছ ধরতে। দিনটা ছিল শুক্রবার, যেন সকালে মাছ ধরতে যেন শুক্রবারে ছবি দেখি, ছবির অনেক পাগল ছিল আগে
বিটিভিতে
একটা ছবি দেখে গেছি ভাইয়া। যাওয়ার পরে আমি ওইখানে মাছ পাই না, আমি কি না সময় নষ্ট না করে আমি ওইখানে যাই, ওই দেবীতে মনে হয় মাছ পাম। যাদের পুষ্করণী আমসামে কোনো বাড়িঘর নাই, মাইল দেড়ের ভিতরে কোনো বাড়িঘর নাই, শুধু জমি, অনেক একটা জঙ্গলের মতন একটা পুষ্করণী পাশে। আমি যাইয়া ওইখানে বসি ফালাইলাম, বসি ফালানোর লগে লগে একটা কই মাছ পাই, তারপরেও একটা কই মাছ পাই, পরে একটা টাকি মাছ পাই। পরে দেখি কি যে আমি আমার জঙ্গলের পাশে ক্ষেত, চওয়া ক্ষেত, ওইখানে একটা গাড়ি আইছে, গাড়ির ভিতরে পাঁচটা লোক।
গাড়ি ওইখানে, গাড়ি আসার তো রাস্তা নাই,
একটা না কোন রাস্তা মাস্তা কিছু নাই, ওইখানে গাড়ি এইব করতা, আর গাড়ি আইতে লাগে একটা ব্রিজ করতে হইব, ব্রিজের উপরে দিয়ে গাড়ি আইতে হইব, এমন তো কোনো গাড়ি দেয় না যে পানির উপরে দিয়ে চলে। ওইখানে একটা গাড়ি, তা আমি কই কি আল্লাহ জাগো পুষ্করণী হেরাম আইসে আমার যাইতে হইব গা, টাকা তো আমি বসে বসে আগের বার হালাইতে গেছি, এবার হালাম না, সাইডটা বসে পাতি টাকা দা করে গুছাইতেছি গুছাইতেছি। এবার দেখি ভাই এক থেকে মনে করেন চার সেকেন্ডের ভিতরে ওই লোকটা, আর যখন আমি গাড়ির ভিতরে ফলো করলাম দেখলাম ওই শকুনের মতন যে একটা মানুষের চেহারা দেখা যায় সেই মানুষটা গাড়ির ভিতরে, এখন এসে মানুষ ঠিক ভাই পুলিশের পোশাক ফেন্দা ওই রকম লাগে। পাঁচ সেকেন্ডের ভিতরে চাইরে মুরতা আমারে ধরলো, ধরে ভাই আমার মাইট কোনো কথাবার্তা নাই আমারে মারলো। মারার পরে আমি কই আমি আর মাছ ধরবো না, আমি আমি মাছ ধর না, আমি ভুল করে গেছি, এই পুষ্করণীতে আমি খালে মাছ ধরবো, খাল সরকারি আমি আর ধর না, আমার মাফ করে দেন আরাম না। কেমনি জানি গাড়ির মধ্যে ধরিয়ে পিছনে আমার জানি কি লাগাই দিল হাতের মধ্যে, হাত আমি সামনে আনতে পারি না, আর ভাই আমার লাথি মারে, খালি লাথি মারে, আর জাননিকে চেহারা শকুনের মতন দেখছি সে বেশি মারল না, আর একটা লোক আমারে অনেক মারলো। যখন একটা গাড়ির সামনে লাথি দিল তখন আমি গাড়ির ভিতরে পড়লাম, এখানে কাটে যাই, এখানে একটা কাটা চিহ্ন
আছে, আপনার কাটা চিহ্নটা এখনো আছে?
হ্যাঁ আছে,
একটু দেখতে পারি আমি?
হ্যাঁ দেখতে পারেন, এই যে এইখানে মনে কাগি কাটছে বুঝছেন।
আচ্ছা প্রিয় শ্রোতা, ওর আসলে ঠিক বাম বুকটার নিচে একটা কাটা চিহ্ন আছে, সেটা একেবারে ছোটবেলার কাটা চিহ্ন। ওর ভাষ্য অনুযায়ী সেটা এই ঘটনাতে হয়েছিল। আপনারা অনেক বেশি কিউরিয়াসিটি পোষণ করছেন আজকের এই গল্পে, সে কারণে আমরা ছবিটা দিতে চাই ফেসবুকে। আপনারা যদি ছবিটা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি facebook.com/abcradioFM89.2। ছবি দেখার সাথে সাথে ফেসবুকের এই পেজটিতে লাইক দিলে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং আজকের অতিথি সহ যাবতীয় অনুষ্ঠানগুলোর আপডেট আপনি ওখান থেকে পাবেন। হ্যাঁ তারপর
পরে আমার লাথি দিয়ে ফালাই দিল, কাইটা গেল পরে আমি কান্তাছি, আমি কিন্তু ভাই ধরতে পারলাম না, গাড়িটা ধরতে পারলাম না, মানে আমার হাত পিছনে বান্ধব কোমরে জানি কি একটা মোটা লাগাই দিল, মানে কোনো কথা বলে না আমার সাথে, যে না আমি কত বড় একটা খারাপ কাজ করছি, যে না আমার সাথে কোনো ভাষা নাই তাদের বলা। দেখি আমার গাড়িতে উঠাইলো, উঠে তারা উপরে বসলো, আমার তারা পাও দিল আমার উপরে, গাড়ি দেখলাম ভাই চলতেছে চলতেছে ভাই। প্রায় দুই এক মিনিট পরে আমি নিচে লক্ষ্য করলাম, দেখি গাড়ি না রাস্তা দিয়ে চলে না, গাড়ি চলে এলো বাতাসের মতন, মানে গুড্ডি যেরকম উড়েই না ভাই, গুড্ডি উড়েলে দেখেন বাতাসে উড়ে, ওই রকম গাড়ি চলতেছে ঠিক পশ্চিম বরাবর গাড়িটা চললো। মাঝে মধ্যে একটা নাতি দেয়, আমি ওরে মা ওরে বাবা রেখে কান্তাছি, কান্তে কান্তে একটা আমি ওই নিচে আমি শুয়ে পড়ি। যখন আমি ঘুম ভাঙ্গে তখন আমি দেখি কি বাড়ি গাড়ি চলতেছে ভাই, নিচের দিক চাইলে কোনো কিছু দেখি না, দেখি কুয়াশার মতন যে কুয়াশা জমে রয়েছে, এইটাই দেখি চোখে আর কিছু দেখি না। মাঝে মধ্যে দুই একটা পাহাড়ের মতন দেখি, যে বিশাল বিশাল একটা পাহাড়ের উপরে দিয়া, দূরে থেকে মনে হয় কি যেন পাহাড়ে দিয়ে ঠেকবে, কিন্তু পাহাড়ের উপরে দিয়ে জায়গা। যাইতে যাইতে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি, আবার ঘুমি থেকে ওঠার পরে দেখি যে বিশাল বড়, মানে মনে হয় যে নতুন একটা পৃথিবীতে আমি গেলাম।
কোথায় গেলেন আপনি, আপনার জায়গা মতো আপনি কি দেখলেন ওখানে?
ওইখানে যাওয়ার পথে নামার পরে দেখলাম যে বিশাল বাড়ি, যেরকম এদিকে এদিক চোখ দিয়ে দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, বাড়ি বাড়ি, গাছ গাছলা আছে, সবকিছু আছে। অন্যরকম একটা জায়গায় আসলাম, পাখি আছে, সব আছে।
কেউ কি আপনার সঙ্গে কোনো কথা বলছে?
না, কোনো কথা বলে না। তারা কি ভাষায় কথা বলে আমি বুঝি না, আমি শুধু কান্দতেছি, এইটি আমি বুঝি, যে আমার কান্দাটাই আমি শুনতেছি।
আচ্ছা,
আমার মনের ভিতরে কোনো ভয় নাই, যে আমার মনের ভিতরে ভয় যে না, আমার একজন দেখলে আমি কমন, আমার মায়া মার্গে দুর্গে নিয়ে যাবে, নে আমার দুই ভাই হলে থবে নিয়ে এগো। আমি গেলাম ওইখানে, মাল্লোপার মারার পরে আমার একটা আলাদা রুমে, এর চেয়ে ছোট একটা রুমে আমারে বলল, দেখা যায় উপরে বিল্ডিং, কিন্তু সামনে দিয়া বড় বড় মোটা মোটা লোহা শিখ। বলার পরে আমারে দুইটা লোক দেখতে এলো, দ্বিতীয় যে ওই যে দেখছিলাম হগুনের মতন যে লোকটা, মানে একটা লোক তো সাথে ছিল, আর একটা লোক দেখলাম, দেখলাম সে এলো মহিলা, যে মুখটা দেখছিলাম সে একটা বিডি মানুষ আসলো, দেখে আমার দেখে কান্তাছে। আর আমার মনে করেন পারলে সে খাইয়ে ফেলায়, মানে সে যদি মনে হয় শক্তিশালী হলে জেল ভাঙে আমারে, সে খাইয়ে ফেলায়, পানিও লাগবো না তার, এরকম দৃষ্টিতে আমার দিক তাকাইলো। এক পর্যায়ে আমি ওইখানে তো না খাওয়া, আমারে একটা রুটি দিল, এত বড় একটা মিষ্টি দিল, এত বড় একটা মিষ্টি দিল, ওই রকম মিষ্টি আমি জীবনে চোখে দেখি নাই আর খাইও নাই। মিষ্টিটা দিল, আমি খামো খাই, আমি কান্তাছি, মা তুমি কই, তুমি কই, আমি মাছ ধরতেছি, তুমি আমার নিয়ে যাও, মানে নানানটা মুখ দিয়ে যা আইতেছে তাই কইতেছি, কিন্তু আমার জ্বর এসে পড়ছে, আমি কাঁপতেছি, আমার শার্টের বুদাম নাই, একটা প্যান্ট ফিন্দা ভালো হাফ প্যান্ট। তখন আমারে খাওন দেওয়ার লগে লগে রাইত হয়ে গেছে, কিছু দেখি না চোখে, রাইত। পরে দেখি কি যে বিরাট ধারণার একটা বিলাই, কালো কুচকুচ্ছে কালো, আমার দিকে খুব ভাবে তাকিয়ে দিছে। তখন ভাবেছি, তখন চিল্লাইতেছি, ওরে মা ওরে বাবা, আছে এটা কোন বিলাই, এত বড় বিলাই তো আমি দেই নাই আন্তরিত। কিছুক্ষণ কান্দার পরে বিলাইটা চলে গেল। সকাল হওয়ার পরে নানান ধরনের লোক আমারে দেখে, অনেক সুন্দর দেখতে, তারা উঁচা লম্বা, অনেক প্রায় আমার দেড় মানুষের মতন উঁচা লম্বা, অনেক সুন্দর হাত পা লম্বা লম্বা, মানে আমার খুব লোকে এসে দেখে, কিন্তু আমার সাথে কেউ কথা বলে না। দেখে মনে হয় তাদের বুঝাইতেছে যে আমি একটা পাপী নিকৃষ্ট একটা লোক, যে বড় অন্যায় করছি, আমার কোনো মানে তা যেন আমার সাথে কেউ কথা বলে না। তারপরে যে লোকটা আমার ওই যে খাওন দিল, সেই লোকটা আবার খাওন নিয়ে এলো, নিয়ে এলো পর আমি কই আপনারা কি করেন আমি কিছু বুঝি না, আমি খাওন খাম না। এয়া কইলো পর এই লোকটা ঢুকে আমার ওই বড় একটা প্লেটে, ওই প্লেট দিয়ে ড্রিম করে আমার মাথা মানে একটা বাড়ি মারলো, প্লেটটা আওয়াজ দিল, আমি মানে জায়গায় বয়ে পড়লাম। পরে ওই খাওন পড়ে গেল, ওইখানে ওই খাওন উঠে আবার খাইতেছি, মোটামুটি মায়ের আমার চলতেছে। এইখানে আর একটা কথা আছে যে পিছন একটু আসতে হবে, আমি ছোট তখন আমাদের পুষ্কুনিতে বড় বড় রুই মাছ, ওই মাছ ধরে, ওই মাছ ধরে পর আমার চাষতে বুনেরে, আমার চাষি বলে কি যে ছোট মায়, যে তুই একটা মাছ শিউলি কো বাড়ি দিয়ায়, তুই তো ছোট দিয়ায়, তা আমি কি তোর দেন আমার পাঁচটা টাকা দেন নৌকা ভাড়া, আর আমি আপাগো বাড়িতে মাছ দিয়েই, তা আমি ওই মাছটা আমার দেয় বড়ছে একটা মাছ, মানে সবাইকে কি এটা নিয়ে যাও, পরে যে দাম আসে ওইটা দিয়ে দিও মায়া বাড়িতে পাঠাবা। তা আমি ওই মাছ নিয়ে নদীর পাড় দিয়ে প্রায় দেড় মাইলের মতন হাইটে যেতে হয়, কোনো বাড়ি ঘর নাই, শুধু জঙ্গল আর জঙ্গল গাছ গাছলা, আমি যাইতেছি লাল একটা ফিতা দিয়ে কানসার ভিতে দিয়ে ভর গিয়া দেয় ওই মাছটা, আমি হাতে নিয়ে যাইতেছি, পাঁচটা টাকা আমার হাতে, খুব খুশি আমি যাইতেছি, একটা টাকা ভাড়া দিন, সাইড টাকা থাকবো, আবার আহার সময় দুলাভাই ভাড়া দিব, আমি অনেক খুশি। তো যাইতে যাইতে দেখি কি ভাই অনেক দূরে থেকে যে একটা জঙ্গলের ভিতরে একটা ছোট বাচ্চা আপরিয়া নদী পাশে নদীর ভিতরে যায়, নদীর ভিতরে যায়। তা আমি তো আগে বলছি যে আমার সাড়ে কোনো বুদাম থাকতো না, ওই নদীর ভিতরে যাইতে যাইতে ও সর দিয়ে নাঙ্গে ওই নদীর ভিতরে ঢুকে গেছে, মানে আমি মাছ ফালাই দিয়া পরে যে দেহি ভাই পানির ভিতরে নাঙ্গেছে, এখন ওরা দেখা যায় না, দৌড়ে যাওয়ারে উঠাইছি, মানে যেরকম ওই যে হিন্দু একপদের বাচ্চা থাকে না, ওই যে মাথায় করিয়ে নিয়ে যায়, মানে এত সুন্দর, মানে কি জানি কৃষ্ণা না কি জানি কয়, ছোট কালে ছিল একেবারে অরে দিয়ে মনে হয় আরে দিয়া পাল্টান যায়, হুবহু একরকম। দেখি ভাই দূরে থেকে দুইটা মানুষ দৌড়ে আসে, কিন্তু খেয়াল করা যায় না যে বেড়াবিডি, আমি দুইটা মানুষ বোঝা যায় চোখে আসলো ভাই, দুই এক মিনিটের ভিতরে আমার কাছে আসলো, আইসা তাকা দা বাচ্চাটারে কোলে নিল, কোলে নেওয়ার পরে কথা বলতেছে আমার মতন কথা হয়, আমি কি ও পানি ভিতরে গেছে লোকা, আমি দৌড়ে দর্শী আমাদের মরগে যাইত, তারা কোলে নিয়ে ওইখানে সুমা দেয় ওইখানে সুমা দেয়, আমার দিক তাকাই থাকে, খুব দৃষ্টিতে তাকাই থাকে। তা আমি প্যান্ট ভিজ গেছে, শার্ট ভিজে নাই, শার্ট খুললে নামছি, ওই লোকে বলে কি যে তুমি কই যাবা, আমি কই আমি আমার বোনের বাড়ি যাম।
আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা ফিরবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে কি আপনি বাড়িতে বলেছিলেন, যেটা আপনি বলছেন যে মাসে দিতে গিয়ে মাকে বলেছিলেন বা কাউকে বলেছিলেন?
কিন্তু আমি তো সবসময় শয়তানি নিয়ে থাকতাম, আমার কথা শুনতো কিন্তু ওইটা আমার মার
বারবারই বলছি যে আজকের গল্পটা একটু ডিফারেন্ট ইন আ সেন্স, যে ওর জায়গাটা থেকে ব্যাপারটা যেভাবে ঘটেছে ওর জীবনে সেটা ওর মতো করে সত্য। আমরা বারবারই বলছি আপনারা বিলিভ নাও করতে পারেন, বিলিভ করলেও করতে পারেন, সেই বিলিভের জায়গাগুলোতে আমাদের রেসপেক্ট আছে, কিংবা আপনি যদি বিলিভ না করেন সেখানেও আমাদের রেসপেক্ট আছে। ঠিক 12:06 আমরা ফিরে আসবো হ্যালো 8920 তে। আপনি চলে আসতে পারেন ওকে দেখার জন্য, আমাদের ফেসবুকে গিয়ে লাইক দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর 12:06, সাথেই থাকুন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
12:06 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920 তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে তাদের ভিতর থেকে তিনজনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন তিনজন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। আজকের অতিথি অনিক, অনিক তার জীবনের যে গল্পগুলো সেগুলো আপনাদের কাছে বলছে, এগুলো কারো কারো কাছে শুধুই গল্প, কারো কারো কাছে একটা কল্পকাহিনী, এবং কারো কারো কাছে বিশ্বাস্য, এবং কারো কারো কাছে অবাক করার মতো। আমরা শুধু বারবার এই জায়গাটাতে একটা কথা বলছি, জীবন বিশ্বাস কিংবা অবিশ্বাস সবকিছু মিলিয়েই জীবন। সুতরাং আমরা যেহেতু জীবনের গল্প বলি, আমরা ওকে প্রচার করছি, আপনি যদি ওকে বিশ্বাস করেন সে জায়গাটাও আমাদের রেসপেক্ট, যদি বিশ্বাস না করেন সেখানেও আমাদের রেসপেক্ট। কি মেসেজ আজকে আমরা দিতে চেয়েছি আজকের এই জীবনের গল্প থেকে, সেটা আমরা একেবারে শেষে গিয়ে বলবো। আমরা আবারও ফিরতে চাই অনেকের কাছে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, ওখানে অনেকের ছবি দেওয়া আছে। এবং একই সাথে অনেক যে কথাটা বলছিল যে তার বাম পাশের যে বুকের নিচে জায়গাটা যে আঘাত, সে আঘাতের ছবিটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, ওখানে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। অনেক, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তারপর তারা ছেলেটাকে কোলে নিল, এবং তারপর
তারা ওইখানে চুম্মা দিতেছে, ওইখানে চুম্মা দিতেছে, পরে আমি কই আমি জায়গা পরে আমার টাকা পাই না, পাঁচটা একটা পয়সা দিছে আমার, মানে আনাম টাকা দেয়নি, পাই না, ওই পানিতে পড়ে গেছে নাকি কইতে পাই না, আর পারে আইসি মাছ পাই না। এই তো আমি আবার উল্টো ফিলে কান্দা কাটি শুরু করছি যে আমি মাছ হবে না, আমার টাকা হবে না। এখানে হারা দৌড়েছি, কি হয়েছে তোর, আমি মাছ পাই না, আমার বোনের বাড়িতে মাছ নিয়ে যেতেছি, আমি মাছ পাই না, আমার টাকা পাই না, আমি কেন দিলাম, আমি উল্টো ফিলে মাটিতে বসে মাটি গড়ি দিছি, কান্দতেছি যে তুই আমার মাছ দিবি, ঠিক আছে এরকম কইতেছি। পরে দেখলাম ভাই 2 মিনিটের ভিতরে একটা মাছ, সেই মাছ কিন্তু কি ভাই, আমার মাছটা কানসার ভিতরে দিয়া লাল সুতা বান্ধা ছিল ফিতা, আর ওই মাছটা দেখি কি যে একটা কলা গাছের ইয়ে আছে না ওইটা বান্ধা, মাছটা একটু বড়, সেখানে সমস্যা না একটু বড় হয়েছে কি সে কয়েক বেশি টানা নিবি, আমি কই না আমি বেশি টানলে যে বাইকো ধরবার বিচার দাম এসে মারে দেবে, আমি কই না পাঁচটাই নিব। আমি গেলাম গা বোনের বাড়িতে মাছ দিলাম, তাই আবার সাবেক ঘটনায় যাই, এখন দেখি সেই লোক
ওইখানে
ওইখানে, আমি লাভ দিয়ে হারাই গেছি যে কাকা আপনি তো আমাকে বাড়ির পাশে আসলেন, এই ধরনের যে হুদো হুদি আমার দৈর্ঘ্যে নিয়েছে, আমি ভাবছি আমার মাদার উপর নিয়েছে, মাদারীপুর নিয়েছে, আমি জানি না যে আমার ওইখানে নিছে, বরে হে আমার মতন কথা কয়, কয় তুই কি করছিস, আমি কই কাকা আমি খালি পুষ্কুনিতে মাছ ধরছি, আমি আর কিছু করিনি, কয় তুই ভালো ভাই কয় কি করছিস, আমি কই না আমি মাছ ধরছি, বলে গেছে আর মাছ ধরবো না ওই পুষ্কুনিতে, পুষ্কুনি কাটা তো এই জন্য আমার নিয়েছে। এক পর্যায়ে আমার সকালে কয়টা বাজে আমি কইতারম না, সকাল জানি মানে শুধু এতটুকু বুঝি যে দিন হয়েছে রাইত হয়েছে আর কিছু বুঝি না, আমার বাইর করা হলো এখান থেকে, দেখি সব লোক মাথায় মুকুট পরে না ওই রকম মুকুট পরা সব লোক দাঁড়ান গে একটা গাছের নিচে, মানে দুই সাইড করিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমারে আর ওই সাইডে ওই যে শকুনের মতন চেহারা মহিলাটারে শুধু দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে দেখলাম একটা সবার চেয়ে উদ্দে একটা লোক আসলো, মানে আগে দুটা লোক আসলো, লোক আসার পরে পর ওই লোকটা আসলো, কোথেকে আসলো কোথা থেকে আসলো আমি তা জানি না। ওই লোকটা আসার পরে দেখলাম একটা বইয়ের মতন ঠিক উর্গিয়া শূন্যের মাঝে তার সামনে বইটা দাঁড়াইল, সে বইটার উপরে হাত দিল, বইটার উপরে হাত দিল আর ওইখানে আমি অপরাধে আমার বসাইল, আর সব মানুষ দাঁড়ান গিয়ে আর ওই সাইডে একজন মহিলা বসা, এই দুইজন লোকই বসা, সবাই দাঁড়াইল। দাঁড়ানোর পরে বলতেছে যে মানে এরা হ্যাগো কথা বলতেছে,
আপনি কিছু বোঝেন না?
না আমি কিছু বুঝি না। ত্যাগ পর্যায়ে আমার সে যখন জিজ্ঞেস করে যে তুই কি করছিস, তখন আমি বললাম কিছু করিনি, পুকুরে মাছ ধরছি। তখন এক পর্যায়ে সে জানি কি কইল তাও আমি বুঝলাম না, যে তাদের সাথে কি করলো তা বুঝলাম না। এখন দেখি যে সবাই আমার মতন কথা কয়, আমার দেখাই দিতেছে ওই মহিলা যেন ওই আমার পোলা মারছে আমার সামনে। আমি আবার সবার কথার মধ্যে আল্লাহ ওই পিঠে কি কয় মিথ্যা কথা কয়, আমি বললাম পোলারে মারি গেলাইছি। ত্যাগ পর্যায়ে ওইখানে সবাই হাসে দেয়, শুধু হাসে না যে যার একটা বই হাতের ধরা মানে এরকম ধরা সে ধরা, আর কেউ ধরা না, আর সবাই মুকুট পরা। সে যখন গাছের নিচে আসলো তখন মনে হয় জায়গাটা আরো আলো হয়ে গেল, মনে হইল যে মানে আলো তো আছে আরো অনেক আলো হয়ে গেল। পরে অনেক কিছু করার পরে আমার কাছে ও মারছে, আমি কই না মারিনি, এরকম করার পরে ওই জিনিসটা সবাই ভেঙে গেল, যার যার মতে সে সে চলে যেতেছে। কিন্তু প্রতিদিনই দেখি যে পাশে একটা ছোট একটা বাক্স কফিন, যেটা মনে করেন ঢাকা দিকে একটা মানুষ মুরগে গেলে দেখা যায় নিচে, কিন্তু ওই রকম না, ওটা দেখতে একেবারে তেল তেল, মানে একেবারে তেল তেলা ওই বাক্সটা চকচকা দেখা যায়। পরে ভেঙে গেল, পরে আবার ইসের ভিত্তি নিল আমার ওইটার ভিত্তি, ওইটার ভিত্তি নেওয়ার পরে আমারে ওই লোকে খাউন দিল, অন্য কোনো খাউন দিল না, ওই লোকে দিল কি আমারে ওই বড় একটা মিষ্টি একটা রুটি, মিষ্টিটা খুব আকারে বড়, খাইলাম। খাওয়ার পরে কান্তাসি কাকা আমার নিয়ে যান, কাকা আমার নিয়ে যান, আমার নিয়ে যান কাকা, আমি থাক না, মারে দেই না, কদিন ধরে কাকা বাদ দেয় না। পরে আবার দিন হইল, আমার জিজ্ঞেস করলো যে তোর কি করতে মন চায়, তখন আমি বললাম কি যে মানে খুব ভদ্রভাবে মানে খুব ভালোভাবে জিগেল, মানে মায়া করে যেরকম আব্বু ঢাকা থেকে গেলে বলে যে উনি কোন মাসটা নিমু, তুই বল এই মাসটাই কিনু, তখন বলতাম যে আব্বা এই মাসটা না, তখন কিন্তু ঠিক আব্বুর মতন কথাটা বললো। বলার পর আমি বললাম কি যে আমার গরুর মাংস দিয়ে ভাত খাইতে মন চায় আর আমার নদীতে গোসল করতে মন চায় ডুবাইয়া, আমি তো গোসল কখনো করি না, আর আমার মায়ের দেখতে মন চায়, কার কিছু মন চায় না কই না। তাই আমার প্রথমে নদীর পারে নেওয়া হয়ে গেল।
আমি এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি, এতক্ষণে তো বুঝতে পেরেছেন যে আপনি যে গল্পগুলো বলছেন সেগুলো সাধারণ মানুষের গল্প না, এবং এই গল্পগুলো সাধারণ মানুষরা বিশ্বাস করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে, এবং সেই জায়গাটা থেকে আপনার কি বলার আছে যারা বিশ্বাস করছে না বা বিলিভ করবে না?
যে আমার কথাটা যারা বিশ্বাস করবে না ওইটা তার ইমান, আর আমি যেহেতু মিথ্যা কথা বলি ওইটা আমার ইমান, কিন্তু ওইটা আমার জীবনের চরম সত্যি, যার জীবনে যখন ওইটা আসে সেই বোঝে ওইটা কি।
ওকে ফাইন, ঠিক আছে, নদীর কাছে নেওয়া হলো, তারপর?
আমি পানি দেখিয়া ন্যানটা সারের বুদন্ত নাই, লাভ দিয়ে নামলাম পানিতে, লাভ দিয়ে পানিতে নেমে ডুবাইতেছি, ওই বালু গত করতেছি, ঠিক একটা নদীর পাড়ে আমি গোসল করতেছি। অনেকক্ষণ ডুবাই ডুবাইয়া এই লোকটা আমার বাধা দিতেছে না যে তুমি নাইও না কি নাও, আমার মত মতন আমি বালু গত করতেছি, এই পর্যন্ত আধ যুগে গত করতেছি,
গ্রামের ছেলেগুলো
গত করতেছি, আবার বালুর উপরে দিয়ে ঘুরাঘুরি করতেছি। তখন সে দেখে যে না আমার মুসলমানি করান গে, মানে আমি আমার মারপেটে থেকে মুসলমান হয়ে পড়ছি। পরে আসলো যে তুই কটা ভাত খা, মানে আমার অন্য জায়গায় নিয়ে গেল, ওইখান থেকে বাইর করে ওইটার ভিতে আমার রাখলো না, তো অন্য জায়গায় আমি কটা ভাত খেলাম, পেট ভরে আপুর উপুর করে ভাত খেলাম, যেরকম বাড়িতে খাই ওরকম খাইলাম। পরে মায়ের দেখার পালা, মায়ের দেখতে যামু একটা কুয়া মাটির তলা থেকে আগে পানি উঠিত না অনেকে বালতি দিয়া, তো ওইরকম একটা কুয়ার সামনে নিল, নেওয়ার পরে দেখি মায়া আমার গোসল করাইতেছে। তখন আমি শিক্ষু দিচ্ছি জোরে, তুই কারো গোসল করাস, এই যে আমি, তুই গোসল করাস কারে, আমি দিয়ে এই জায়গায় কয়দিন ধরিয়া খুব মানে যত শক্তি ছিল শরীরে শক্তি দিয়ে মায়ের ডাক দিছি যে আমি দিয়ে এই যে আমার তুই কারে গোসল করাস, দেখতেছি যে আমার গোসল করাইতেছে মায়ের ডুল গিয়া। পরে আমি কাঁদতেছি ওই কুয়া ধরকে বসে এভাবে তুই আর দিয়া, আর কান্দাসি মা গো তুই আমার গোসল করাস, আমি তো এই জায়গা। পরে দেখি কি মায়ের পিছিয়ে দিকে এরকম ঘুরে মানে তাকায়, পরে আমি রেডি এলো, আমি কুয়া দরকার পাইছি জড়াই কুয়ার ইট মনে করেন এইভাবে ধরছি। পরে এই লোকটা ছাড়াই নিয়ে এলো, তারপরে দিন আমারে আবার এই জায়গা আনলো। আনার পরে দেখি কি ভাই রাত্রে যে একটা সাপ মারছি সাদা বিরাট এক সাপ, ওই রকম বিরাট এক সাপ আমার রুমের সামনে বয়ে রয়েছে। আমি ওটা ভিতে মানে ওটা ঢুকতে আছে, তখন আমি করছি কি মানে এক জায়গায় কিছু পানি জমান গেছিল, ওই সাপ দেখে মনে করেন আমার শরীরে কোনো ব্যথা বুথা কিছু নাই। আমি শার্ট ভিজেছি, দেখেন জামা কাপড় ভিজেলে ওইটা দিয়ে কিছু বাড়ি দিলে অনেক হাট হয়, ওইটারে ভিজেছি। আমি আয় তোর মার গেলাম, তো ওইটা মাথা দিছে ভারি, ওইটারে বাড়ি দিছে একটা বাড়ি দিছি বার ভাই সিট গিয়া ওইটা বাইরে গেছে, বাইরে ওইটার আমার কাছে নাই, ওইটা কোথায় গেছে আমি কইতে না। বাড়ি একটা মারছি, দেখি যে সকালে আমি ওই যে কাকারে বাড়ি মারছি, কাকা রাইতে তুই আমার এইভাবে একটা বাড়ি দিছিস, তখন আমি ভয় পাইছি যে আল্লাহ কাকা তো মানুষ না, কাকা সাপ হলো কিন্তু মানুষ হলে। তখন আমি মানে আর সবচেয়ে ভয় পাইছি, এক দিন ভয় পাই নাই ওদিনকে ভয় পাইছি, দেখলাম যে বাড়িটা দিছি কাকার এখানে দাগ হয়ে গেছে। সকালে আবার ওই রকম মানুষ হলো, আবার ওই রকম হলো, ওই লোকটা গাছে নিচে এলো, সব মানুষ ওই রকম বলল। এখন আজকে কইতেছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আজকে প্রশ্ন যে পাতালে বইয়ে মারছে না স্বর্গে বইয়ে মারছে। এখন আমি মোটামুটি ভাবি যে না আমি মনে হয় মাইসের ভিতরে, কারণ কাকার মারলাম কাকা আসলো হাফ সকালে, আবার দেখাইলো যে এই এত জোরে বাড়ি মারছিস তুই, সাপ দেখলে কি তোর কোন হুশ জ্ঞান থাকে না? আমি তো ভাইবে পাই না, আমার বয়স যা আমি ভাবতে পারি না যে না মারলাম হাফ কাকা কয়ে যে আমার গিডি বারণ বাড়ি মারছিস রাইতে কোথায় তা কাকা, আমি তোর রুমে ঢুকছি একটু ঢুকছি বাড়িতে, তুই আমার বাড়িটা মারছিস, তোর এত বুদ্ধি তুই শার্ট ভিজে বাড়ি দিছিস, দেখতে আমার এই জায়গা দাগ হয়ে গেছে, দেখি কালা হয়ে গেছে জায়গাটা। পরে ওইখানে বলল যে পাতালো বইয়ে মারছিস না স্বর্গে বইয়ে মারছিস, ওই যে সাপটা ছোট সাপটা মারছি। হ্যাঁ আমি বুঝি না, এখানে ওই কাকা কইতেছে যে ওই তো ইনসান, মানে ইনসান কি শব্দ তাও বুঝি না, ও তো ইনসান, ও পাতাল উঠবে কেমনে? তারা কইতেছে না যে কোথায় বইয়ে মারছি কেমনে মারছি, এই কথাটা কেউ কয় না যে ও তো ইনসান ও তো উঠতে পারে না, ও হয়তো এখান থেকে একটু অত দূর লাভ দিয়ে যেতে পারে। ওই লোকটা মানে অনেক কথা কয়েক এরকম করতে করতে আবার আমারে নিয়ে গেল বানগা। তা এখন আর আমার রাইতে কোনো ঘুমায় না,
বানগা মানে
বাইন্ডা আমারে প্রতিদিন আমারে বান্ধি বাইরে আমারে পিছে দিয়া আর কোমরের মধ্যে বানগা আমার নেয় আর বানগে ঢুকায়। পরে মানে আমি তো ছোট, আমি মাতা বাই করি, অন্য অন্য জায়গায় দেখি যে ভাই তারা খাইতেছে দৌড়াইতেছে খেলতেছে, তারাও একটা কারাগারের মতন একটা মানে জেলখানার ভিতরে তারা অনেক আনন্দ করতেছে, এক জায়গায় অনেক মানুষ খেলতেছে কথা কইতেছে। কিন্তু এরকম করতে করতে পাশে আমি গেডি ভাই করিকে দেখি কি যে ভাই নির্মত ভাই এই পর্যন্ত দাঁড়িয়ে হয়েছে, মোস ভাই দেখা যায় না, মানে মোস আর দাঁড়িয়ে মনে হয় হওয়ান হয়ে গেছে একটা লোক। হে আমার দেখা মনে হয় মানে কত বছর পরে যে মানুষ দেখছে তা কোনো ই নেই, আমার দেখে হে অবাক হয়ে গেছে যে তুই এখানে স্বামী কে হ আমি এখানে, হে আমার লোকে কথা কইতেছে আমার মতনই কথা কয়। পরে তুই যে গাইলি কেমনি, আমি কই আমার দুর্গে নিয়েছে, আমার জোর করে দুর্গে নিয়েছে। পরে হে কয় আমারও দুর্গে আছে, আমি কিন্তু তার কথা শুনতে চাই না, হে আমার হাত গিয়ে হাত গিয়ে কয় আমারটাই আমি কইতে চাই, মানে হেডটা শুনতে চাই না। পরে তুই মনে হয় বিরাট ধরনের একটা অন্যায় করছিস, না তোর এইখানে ধরে আনার কথা না, আমি বিরাট ধরনের একটা অন্যায় করছি দেখে আমার আলাদা জায়গায় রাখে, আমার প্রায় 17-18 বছর দুর্গে দুর্গে আনছে, যে আমার সারা জীবন এই ডেবিতে থাকতে হইব, যেদিনকে আমি মরমু সেদিনকে আমার মুক্তি। আমি কি আমি বুঝি না আমার মায় আমার নিয়ে যাইব, আমার কাকা আছে এই জায়গায় একজন, এরকম কইতেছি কোন কাকা হ্যাগো বাড়ি ওই যেখানে আমি হারে দেখছি ওইখানে কথাই কইছি। ওই লোকটা বলল যে দেখ আমি এরকম একটা অপরাধ করে গেছি এখানে, আমি আর কোনো কথা বললাম না। পরের দিন সকালে আবার আমার ওইখানে নেওয়া হইলো বাইন্দা, ওই খাইতে দেয় দুপুরে মনে করেন কোনোদিন ভাত দেয় দেয় না, একদিন শুধু মন বইরা ভাত খেয়েছিলাম। পরে ওই দিনকে আমার ওইখানে নিল, আবার সেই গাছতলা ওই গাছের নিচে আমার বাইন্দা বুন্দা নেয়, আমি যাই এখন দেখি আমি সম্পূর্ণভাবে বুঝি যে এটি কোনো মানুষ না, দেয়া যাইতেছে কোনো মানুষ নাই, মিনিটের ভিতরে মানুষ হয়ে তলায় যায় জায়গাটা, একটা মানুষ তো আটগেলে অনেক সময় নাই আর সবাই গং 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 কথা কয়, কিন্তু যখন দেখি ওই লোকটা আসে আইসে হে বই রূপে হাত দেয়, হাত দিলে তার সামনে কেউ কথা বলে না, যারে যেটা জিগায় তখন সেই আমার পক্ষ থেকে শুধু চাচাই কথা বলে। আজকে হে রাইগা মাইগা কয় মানে খুব রাগ হয়ে কয় যে এটা কেমনে মারা হয়েছে, কে মারছে আর কোথায় মারা হয়েছে। তখন তো যে লোকটা ওই যে শকুনের মতন দেখা যায়, সেই লোকটা আহে না, তার আর দেখি না, কেমনে 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 কেমনি হেজানি আহে, ওই মুড়া দাঁড়ায়, এই মুড়া নাই, এই মুড়া শুধু আমি একাই। সে আসলো, আসার পরে বলে যে ওই মারছে, ওই মারছে মানে আমার ওই এক কথায় আমি মারি নেই, আমি মানুষ মারমু কে? আর সবাই মানে অপবাদ দেয় যে এতটুক মানুষ, এতটুক মানুষ মারলো কেমনি? কেউ মনে করে না আমরা দেখতে পারে না আমাদের, মানে আমরা ওইখানে মানে কোন জাতি না, আমাদের দেখতে পারে না, তুচ্ছু করে এরকম, যে আমরা অনেক শয়তান, আমরা খারাপ, এরকম মানে কথাবার্তা বলে। আমি শুনি, আমি মাঝে মধ্যে আবার তক্ক করি যে আপনারাও খারাপ, আপনারা কি ভালো নি, এরকম একটা কথা কয়ে বই। তা আমার ওইখানে হ্যাঁ সামনে কিছু কয় না, পরে আমি তারে বলি যে তার দিক যে আমার প্রতিদিন রাইতে মারে, প্রতিদিন রাইতে আমার ভয় দেখায়। তার সামনে আমি দাঁড়াই গেছি, মানে তার পার্বগুলো তাকাই থাকতে হইব, ওই সাইড ওই মহিলা হুইয়ার পার্বগুলো তাকাই থাকতে হইব, আমারও হুইয়া পার্বগুলো তাকাই থাকতে হইব। আমি খারাই যাই, আমি কই না এই আমার প্রতিদিন রাইতে মারে বুদা বাদ, মানে যা মন চাইছে একসাথে কইছি। করার পরে আমার আর মারামারি বন্ধ হয়ে গেছে, ওই দিনকে আবার নিয়ে এলো আমারে। আবার পরের দিন সব কিছু হাজির, এখন দেখি যে ওই শকুনের মতন যে লোকটার আমি তাল গাছে বসা দেখছিলাম সে আইসে। আসার পরে বলল মানে কোনোভাবেই ওই কথা স্বীকার করে না, পরে এক পর্যায়ে কি জানি বলার পরে ওই লাশ কফিন থেকে বাইর করলো। ওই আমি তেই সাইডে বাইর করার পরে দূরে থেকে দেখি, তখন আমি বললাম যে কাকা আমার মন চায় আমি একটু কাছে যাই দেখুন। তখন আমারে আবার তিনটা সাইডের লোক আমার ধরল, ধরে কাছে নিল, পরে ওই লাল ওই দেখে আমার আফসোস লাগলো। একেবারে চান্দের গায়ে খুঁজতেছে কিন্তু এইসব বাচ্চার গায়ে খুঁজ নেই, এত সুন্দর মুরগি আছে, এখন মনে হয় এই আশি খুশি, মানে কে মারছে কি করছে আমি জানি না, আমি শুধু এটা ভাবতেছি। পরে আমি আবার আমার এখানে আনলো, আবার এইভাবে দাঁড়া করালো। দাঁড়া করানোর পরে
আচ্ছা মারা অবস্থায় যে লাশটা আপনি দেখলেন, ওখানে কি ওই দাগের চিহ্নগুলো ছিল, মানে কাছে দিয়ে যে কোপগুলো দিয়েছিলেন?
যে কোপটা দিছি ওইটা ভেটকে ভেটকে রয়েছে, মানে ফাঁক ফাঁক হয়ে রয়েছে, মাথার মধ্যে যে কোপান কোয়াইছি তা মনে করেন এই বাঘ 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 হয়ে রয়েছে, পেটের মধ্যে কোপ মারছি তা বাঘ আছে, যেখানে যেখানে লাগছে, কিন্তু আমি হাতে মতো মারি নাই, হাত তো ছিল না, সাপের মারছে, দেখি হাতে কোপ, মাথায় কোপ, অনেক জায়গায় কোপ, শুধু মানে পাও দুটা কোপ নাই। তখন আমার নিজের দ্বারে নিজে আফসোস লাগে, আমি ওইখানে বলি কি এইটারে যে মারছে হ্যারে আমরা আমার গেলাম, এই বাচ্চাটারে যে মারছে হ্যারে মার গেলাম, আমি খুশি, আমি একটু বেজান না। আমি তখনও জানি না যে আমি ওই বাচ্চারে মারছি, আমি তো মারি নেই, আমার তো জ্ঞানে ধরে না কোন সময় যেন আমি মারছি। পরে অনেক ইহের পরে সাপের পরে ওই লোকটা বলল যে আমরা কাই কোকাপ না কি জানি কইল ভাই, আমার মন নাই, ওইখান থেকে আমরা আসতেছি, তো এই বাচ্চার পানির পিপাসা লাগছে, তাই অমুক জায়গায় নামছে। সত্যি কথা আজকে স্বীকার করে যে ওই বাচ্চা ওইখানে নামছে, নামার পরে ও কোবাই মারছে। তখন ওই লোকে প্রশ্ন করে আমার যে কাকা, মানে কাকা ডাকতাম যারা, এ প্রশ্ন করে ও কি মানুষ এ পানি খেতে নামছে নাকি অন্য কিছু, এই কথাটা কয় না কহ। পরে অনেক চাপাচাপির বলে যে না ও সাপ হইয়া নামছে। নামার পরে ওই যে নাকি বইটা ধরা এইভাবে হে আমারে কয় ন্যানটা করে, আমার ন্যানটা করার অনুমতি দিল, ন্যানটা করে আমার দাঁড় করাবে যে আমি কি আমি মুসলমান না কি। তখন পাশেবর্তী যে ওই যে নদীতে বইয়া গোসল করলাম ওইখানে বইয়া সে বলল যে না ও মমিন, আমি আর কিছু কইলাম না, আমার আর ন্যানটা করা হইল না। পরে সে কি বিচার করলো যে অত তো মানুষ মারে নাই, ও সাপ মারছে। আর তখন আমি ক্লিয়ার ভাবে বুঝলাম যে না আমি বুঝি এই সাপটারে এইটা বুঝি মানুষ ছিল, এটা বুঝি কোন জিনের বাচ্চা আমি মারি গেলাইছি। আমি তখন এইটা আমার নলেজে ধরে যে আমি মানুষের দ্বারা শুনছি বড়দের মুখে, তাই বুঝি আমি আজকে করছি মারছি। তাহলে ওইখান থেকে আমার বলল যে ও তো মানুষের বাচ্চা মারে নাই, ও সাপ মারছে। আর কোন মুসলমান এই সাপ দেখলে সহ্য করতে পারে না, মারার জন্য উঠগে বুটগে লাগে। তারপর আমার ওইখান থেকে সে জানি কি বলল, বলার পরে বলল যে ওরে যেখান থেকে আনছো ওরে সেইখানে দিয়ে আসা হবে। পরে আমার পিসের বান্দা খুললো আর দুটা ছাড়লো, আর দুটা ফুলা ফুলা, মানে শরীরটা একটু ফুলা ফুলা, আমারে ওষুধ খাওয়াইলো কি গাছের কি জানি খাওয়াইলো, আমার ব্যথা কমলো, আমারে আবার উঠাইলো দর্গা। ওই চাচা আর আসতে পারলো না, ওই পন্থী চাচার লগে দেখা শেষ।
চাচার সাথে আপনার কোন কথা হয়েছিল?
চাচার সাথে লাস্টে কথা হইল যে সে যে জানোয়ারই হোক, বলে দিল সে যে জানোয়ার হোক, খামাখা কারো গতরে আঘাত করবা না। আমার চাচা বলে দিল সে জানোয়ার হোক কি কুত্তা হোক, মানে এরকম প্রশংসা দিয়ে বললো যে কারো গায়ে খামাখা আঘাত করবা না, কারণ সে তো তোমার কোনো ক্ষতি করে নাই, তুমি কেন কার ক্ষতি করতে যাইতেছ? সে যদি তোমার ক্ষতি করে তারা তুমি ক্ষতি করো, আজকে তুমি একজনের ক্ষতি করছো দেখে তোমার ক্ষতি করার জন্য চেষ্টায় আছে, তুমি কারো ক্ষতি করো না।
এটা হচ্ছে আপনার কথা অনুযায়ী যাকে আপনি রাতের বেলা মাথায় বাড়ি দিয়েছিলেন ভেজা শার্ট দিয়ে, না আপনি বলছিলেন যে আপনি লম্বা দাড়িওয়ালা এক লোককে দেখলেন সেখানে এবং সে লোকটা আপনাকে দেখে অবাক হলো, তাকে 17 বছর যাবত ওখানে বন্দি করে রাখা হয়েছে, তার সঙ্গে কি কথোপকথন হয়েছিল?
তার সঙ্গে কথা হয়েছে, সে বলতেছে যে আমি একটা বিল ছিল, বিলের মাঝে একটা পুষ্কর্ণী ছিল যে মাছ ছাড়া হইতো, পুষ্কর্ণীটা পানি উঠত না, তার দাদার মুখে শুনছে যে ওইখানে জেনপুরীরা গোসল করে, আর জেনপুরী গোসল করবে ওইখানে বাবনার কাটা দিয়ে রাখছে, তার জন্য জেনপুরী গোসল করতে পারে না, এই জন্য ওই পুষ্কর্ণীতে পানি ওঠে না, তার দাদার মুখে শুনছে। ত্যাগ পর্যায়ে মনে করেন ওইখানে ওই বাবনা গাছের কাটা সরাই ফেলানো হয়েছে, তো ওইখানে যে হ্যার দাদা দেখছে যে জেনপুরী গোসল করে, আগের মানুষ দেখছে, দেখার পর ওরে একবার শেয়ার করছে, ওরে বলছে যে এইখানে পরীরা গোসল করে, জিনেরা গোসল করে। তো একদিন দুপুর বেলা ও আম কাইটা খাইতে 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 ওই একটা গাছের নিচে আবডালে বয়া রইছে, বয়া থাকতে থাকতে দেখে কি যে কিছুক্ষণ পরে চারটা মাইয়া গোসল করতেছে, চারটা মাইয়া গোসল করতেছে, এক পর্যায়ে দৌড়ে যে একটা মেয়ের ধরছে, তার হাতে ছুরি ছিল, ওই ছুরিটার মেয়ের হাতের মধ্যে আঘাত লাগছে, এই জন্য ওরে দৌড়ে নিয়ে গেছে।
মানে ওটা কি ও জিনপরি ভেবেই ধরছিল?
ও বলছে যে পরীরা গোসল করতেছে তাই আমি ধরছি।
আচ্ছা,
দৌড়ে এক পর্যায়ে উড়া উড়ি করে তাদের একটা আঘাত লাগছে, লাগার পরে ওরে ওইভাবে অনেক গাড়িতে অনেক লোক ছিল, ও জানি কোথায় যাইতেছে, গাড়ির ভিতরে তরে নামাইয়ে নিয়েছে, যে একটা লোকে বলছে ওরে যে আপনি কি অমুক জায়গায় যাবেন, অমুক আপনার এই হয়, তারপর বলছে হ তোকে কি আমার লোক আসেন, ওই আশাই ওর আশা, মানে ও আর ফিরতারে নাই। তখন আমার ওই ওই চাচা বললো যে তুমি কোনোদিন কোনো কিছুর আর আঘাত করো না, সব জাতির একটা প্রাণ আছে, একটা পিপটার একটা প্রাণ আছে, মারবা না, কারণ কি সে তোমার ক্ষতি করে না, তুমি কারো ক্ষতি করো না। পরে আমার ওইখান থেকে হাত পা ছাড়লো সাইডার, ঠিক ওই লোকটা চেঞ্জ, যে লোকটা নাকি আমার মাঝে মধ্যে মারত সে লোকটা আমি কখনো দেখি নাই, ওই লোকটা আর আসলো না, অন্য লোকে আমারে নিয়ে গাড়িতে উঠেলো, গাড়িতে তারা উঠে বসলো, গাড়ি ঠিক আগের মতন চলা শুরু করলো, চলতে 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 গাড়ি আসলো ঠিক আমি যেখানে থেকে ধরে নিছিল ওইখানে, আমি যখন নাকি সজাগ হই ওই একই অবস্থায়, মানে আসার সময় দেখি ঘুম ভাঙ্গি ঘুমাই ঝিমাইতেছি, তখন আমি ওই এরকম হয়ে রয়েছি, হয়ে আমি লাভ দিয়ে উঠছি যে এই জায়গায় আমি আমি দেখি যে আমার তিনটা মাছ ধরা ছিল, মাছ পচে গেছে আর বসি মাছ ধরা পচা ভাসকে উঠছে, একটা বসি মধ্যাহ্নে নিয়ে গেছে মাছে টাইনা, আমার আর মনে শান্তি নাই, বসে ওইখানে সবকিছু এখানে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া মনে সবকিছু এখানে সমাধান হইলে সবচেয়ে ভালো হইতো, বাড়িতে যাইয়া মারকে বাদ দিয়ে বাদ খামু তুই মানুষ না, তুই আমার থুয়ে থাকস কেমনে, মায়ক তোর পেটে ভিতরে রাক্ষস গেছে তুই দিয়ে হবাই খাইয়ে গেলি, তা আমি মারকই তোর গলা সিপকে মারি গেলাম, হবাই খাইলাম কই, আমি আজকে 8-9 দিন ধরে ভাত খাই না, ঠিক আছে 8-9 দিন বুঝলাম কিভাবে আয়া দেয় কি যে ওই ছবি সবাই দেখতেছে, ওই যদি শুক্রবার একটা ছবি হয় হ্যাঁ সবাই দেখতেছে, তখন আমি ভাবলাম যে মানে আমি 8-9 দিন বাইরা ছিলাম কি 8 দিন না 16 দিন, মানে এতটা আমি কনফার্ম হয়ে আপনাকে কইতে পার না, কিন্তু আয়া দেয় মানে জানি যে আজকে ছবি হবে আর আয়া দেয় ছবি দেখতেছে, এর মধ্যে আমি ওই মায়ের চেতাচেতি করতেছি, মা এক পর্যায়ে একটা সামিজ দিয়ে ত্রিম করে একবারই মারল মাথার মধ্যে আমার মাথায়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। একটু পরে আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে। আজকের এই গল্পটি বৈজ্ঞানিক জাজমেন্টের ভিত্তিতে প্রচারিত হচ্ছে না, আজকের এই গল্পটি সম্পূর্ণ বিলিভের একটি জায়গা থেকে প্রচারিত হচ্ছে, এবং সেই জায়গায় আমরা বারবার যে মেসেজটি আপনাকে দেবার চেষ্টা করছি সেটা হলো যে আপনি যদি বিশ্বাস করেন সেটার প্রতি আমাদের রেসপেক্ট, যদি বিশ্বাস না করেন তাহলেও সেটার প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। আমরা এই ঘটনাটিকে এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে জীবনের গল্প আমরা এখানে প্রচার করি, আমরা কোনোভাবেই আপনাকে এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি না যে ও যেটা বলছে সেটাকে বিলিভ করে আপনি ওর মতো করে কিছু একটা করেন বা মোটিভেটেড হন, আমরা সেটা বলছি না, আমরা বলছি যে কোনো ধরনের জীবনের গল্প আমরা এখানে প্রচার করি। ও যে কথাগুলো বলছে সেগুলো লোকসমাজে অনেক বেশি প্রচলিত আছে, আমরা নানি দাদিদের কাছ থেকে অনেক সময় ধরনের গল্প শুয়ে শুয়ে শুনেছি। আজকে যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ এভাবে নিতে পারেন, কেউ কেউ তাদের রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে জিনিসগুলোকে সত্য ভাবতে পারেন, কিন্তু ওর কাছে এটা চরম সত্য এবং সেই চরম সত্যের জায়গাটিতে আমাদের রেসপেক্ট আছে এবং সেই রেসপেক্টের জায়গাটা থেকে আমরা এই গল্পটাকে প্রচার করছি। আমরা শুধু এটাই বলতে চাই, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন বিলিফ থাকতে পারে, সেই বিলিফটা আপনার পার্শ্ববর্তী যে কেউ একজন হয়তো অন্য মতে বিশ্বাসী হতে পারে, বিভিন্ন রকম ভাবে বিশ্বাসী হতে পারে, কিন্তু সেই মতটা আপনি বিলিভ করুন আর নাই করুন, সেই মতের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকা উচিত। সেই শ্রদ্ধাটুকু দেখাচ্ছে হ্যালো ইট নাইন টু জিরো। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসতে চাই অনেকের কাছে, তবে তার আগে বলছি অনেককে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, চার মিনিট পরই ফিরে আসছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আপনার সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে অনেক অনেক তার জীবনের গল্প বলছে। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920 তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে তাদের ভিতর থেকে তিনজনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন তিনজন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। অনেকের জীবনের গল্পটি শেষ পর্যায়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আমরা আবিষ্কার করবো আজকের হ্যালো 8920 তে অনেকের ভাষ্য অনুযায়ী। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি অনেককে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 এর স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার পরপরই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অনেক আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকেই ফিরছি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে মা চামচ দিয়ে আপনার মাথায় একটা
বাড়ি মারলো। বাড়ি মারার পরে মা বকা জোগা করলো, খালি খাস খালি খাস, তোর কোনো কাম নাই। তাই ওইখানে আবার আমার একটু প্রশংসা শুনতে পারলাম আমি, যে তুই তো অনেক ভালো আসিলি, লেখাপড়ায় ভর্তি হয়েছিস, খুব নর্ম মেজ আছে, মায়ের ডাক দিছিস, তুই এই আবার শুরু করছিস
এই 8 দিন।
হ্যাঁ, মায় মানে কইতেছে তুই তো এই কদিন ভালো ছিলি, ওইরকম আবার শুরু করে দিলাম। মায়ের বুঝাইতে না যে মা আমি 8 দিন তো আসলাম না, মানে 8 দিন বলে না যে কদিন তো তুই অনেক ভালো আসিলি। সন্ধ্যা হইলো, প্রতিদিন আমি বই নিয়ে বইছি।
এইগুলো ফিরে মাকে বলেন না গল্পগুলো?
বই নিয়ে বইছি। আমি ভাই জীবনে সন্ধ্যার সময় আর আমার হজাক পাইবেন না, আমি ঘুমিয়ে রয়েছি, বই আবার কোথায় তা নেই। এখানে মায়ের কয়ে সন্ধ্যা হয়েছে, এখানে আর একটা গেন্দা আমি পড়ে গেলাম। এখন বলে তুই পড়তে পারবি না, আমাকে তুই পড়গা, পড়তে পারবি না, আমার ওই জিত, আমার কথা বিশ্বাস করস তাকে, আমি তোর পোলা না, আমার কথা বিশ্বাস কর। মা বিশ্বাস করে না, পড়তে বললাম না, বই রইলাম, বইটা কাসানকে দিলে একটা লাথি দিয়ে ফালাই দিলাম। কিন্তু মা বলে কি, সেদিনকে বইটা তোর পায়ে ছোঁয়া লাগছে, তুই সালাম করলি 2-3 বার, আজকে বই লাথি দিয়ে ফালাই দিলি, আর দুটা দিল ওইখানে, আর দুটো বোঝেন মানে কানের নিচে দুটা দিল, ঘুমাই রইলাম ওই গুতা খাই। মানে আমি বুঝাইতে পারি না। ওইখানে আবার আর এক সমস্যা হলো, দাদি এসে, আমি একটু সুস্থ হয়ে গেছি, দাদি নারকেল পারবো না, দাদি একটা খারাপ বাসা কথা বললো, এই কদিন যে তোর তেল দিছি নাইকেল পারে গেছে, তুই গাছে উঠস না, তুই বলে ভালো হয়ে গেছিস, তাই এখন আবার নেয়ারা করসকে, তোর দিদি নাইকেল পারাম না। আর এক সমস্যা, ওই আর এক দাদি ধরে গেছি, দাদি ডাল ডোল কাটবেন না, টাহা দেবেন তো কেটে দিন, চালতে আছে না চালতে, দাদির চালতে পারিয়ে দিই, দাদিকে তোর দিন এই কদিন নেয়ারা করলাম যে মাইয়া বাড়ি করে চালতে পারামু, পারিয়ে দিই, তুই দিলি না। দাদিরও বুঝাইতে না যে আমি তো আসলাম না, আমি কোনোদিন আপনি কথা হালাইছি, তো আমি কি দাদি চালতে না পারেন, তেঁতুল ফেরিয়ে দিই, গাছে তেঁতুল পাইকে রয়েছে, কেনা তোরে দিয়ে কিছু কর না, তেঁতুল পাড়ার জন্য তোরে নিয়ারা করছি, পোলা ঢাকা থেকে খবর দিয়েছে তেঁতুল পাড়াই তুই, তোর আমি নিয়ারা করছি, তুই হনস নাই। কিন্তু এখানে একটা কাহিনী, আমি কবুতর পালতাম, কিন্তু আমি অনেক কবুতর যখন খাইতে দিতাম তখন আমার মাথার উপরে উঠে কবুতর পড়তো, কিন্তু মানে এই কদিন যে ছিল খাইতে দিল কবুতর নামে নাই, তখন মা ভাবতো কি যে না আমি ভালো হয়ে গেছি, এই জন্য কবুতর আমার কথা শুনে না। আমি রেগুলার পড়তে বহি, সকালে মাদ্রাসা পড়তে যাই, আমি মাদ্রাসা যাইতাম না, হুজুর আমার মাতামুন্ডু কইতো, এই জন্য হুজুরও কেতাম আত্ম মাতামুন্ডু।
মাতামুন্ডু মানে
মানে আমি বুঝতে পারি না।
আচ্ছা,
পরে একবারে পরে পাঁচবার কই দিলাম,
বোকা টাইপের কিছু একটা হবে আর কি।
হ্যাঁ এরকম। আর আমি গেলাম মসজিদে, হুজুরে আমার পড়া দিছে এই তিন চার পাতা থুইয়া, তুই এই জায়গায় আইসস? আমি কই না আমি এই জায়গায় গেলাম কইতে, আমি দিয়ে পারি না, তো ওই জায়গায় গেলাম কেমনে? তুই বাইরা মসজিদে, তুই আমার লাগে শয়তানি করস। আমার বাই করে দিল, কিন্তু বাই করে দিল তার ছেলে, কিন্তু হুজুরে না, হুজুর ওইখানে ছিল না। পরে ওই স্কুলে গেলাম, ওই সমস্যা, যে কদিন সাড়ে বুদম লাগে আইসস, আজকে দিয়ে তোর আবার হেই, মানে নানান দিক দিয়া মনে করেন মানে আমি টর্চার হইতেছি, কারণ আমি বুঝাইতেন না যে আমি ছিলাম না, কিন্তু আমি ছিলাম, সবাই বলতেছে। আবার মানুষের উপকার করে আমি মনে করেন টাকা নিতাম, আর যে ছিল মানুষের উপকার করে টাকা নিত না, বাইরে মারলো আমি খাইতাম দূরে বেটা। হ্যাঁ, কিন্তু আমি উপকার করছি, আমার প্রতিদান দিতে হইব, আমার কথা লইডা, এক টাকা দেন আর আডানা দেন দিতে হইব, এরকম নানান ইয়ে পড়লাম। পড়ার পরে মায়ের কইলাম একদিন, মা কয় তোর কথা শেষ হয়েছে, হ্যাঁ একটু ঘুমাইতে দিবি? সে কই হ শেষ হয়ে গেছে, মায় ঘুমাই রইল। কোনো মানে ই নাই, মানে আমি ছিলাম, আমি কাছে ছিলাম সব সময়। আবার শুরু হয়ে গেলাম, আমি গোসল করি না। মা বলতেছে তুই দেখ কদিন কি সুন্দর গোসল করছোস, ঠিক মতন খাইছোস। তা আমার একটা অভ্যাস ছিল, আমি ঘরে বই খাইতে পারতাম না, আমি প্লেটটা নিয়ে বাইরে খাইতাম, ওই মুরগির দুটো দিতাম, ওই কবুতরের দুটো দিতাম, আমার খাওয়া হয়ে যেত। কিন্তু আমি ঘরে বইয়ে খাইতে বলতেছি না, মা বলতেছে তুই ঘরে বইয়ে খাইতি, প্লেটে খাইতি। আবার আমাদের বল ছিল গামলা, গামলা করে খাইতি, মানে আমি আটকাই গেছি চার অমরা দিয়ে, কিন্তু তারা বিশ্বাস করে না। এরকম হইতে থাকলো কিছুদিন।
This track was downloaded from fusionbd.com.
পরাবার সাবেক আমি এর মধ্যে বড় ভাইয়ের বিয়ে করাইব, আব্বা বাড়িতে গেল, আম্মু বলতেছে যে পোলাবু এক ঘরে থাকবে, তুমি আলাদা একটা ঘর দাও। টেকারহাট নামে একটা জায়গা আছে আমাদের, ওইখানে সব খাম খুঁটি পাওয়া যায়, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমি আব্বুর সাথে সবসময় আমি আব্বুর ভালো করতাম, আব্বু বাড়িতে গেলে আব্বু ধর সব কথা বলে দিতাম, মা চুরি করে মামাদের বাড়িতে চাল দিত, চাউলের ভিতরে পিএইচ দিত, টাকা দিত, আমি ওটা দেখতাম। তাই দেখলে আমি ওইটা মনে মনে রাখতাম যে আব্বা হ্যাঁ নাকি, আব্বা হ্যাঁ নাকি। তাই মানুষে তাকে খবর দিত, আগে তো মোবাইল ছিল না যে তোর আব্বা আসবে অমুক দিন, আমি যাই দাঁড়াই থাকতাম, আব্বার নাম লেবে একটা হাতে নিতাম, আব্বা খবর আছে, আব্বাকে তো কি খবর, মায়ের দুইবার চাল দিয়েছে। তা মায়ের শত্রুটা খুঁজে পাইতো না, কে আমার শত্রুটা, আমি ভাই গো বাইরে ইয়ে দিই, আব্বা জানে কেমনে। তা আব্বা আসলো আমার নিয়ে, আব্বু হাটে গেল, টলারে যাইতে হয়, ভাইয়া বিয়া করবো, মায়া মুয়ে ঠিক হয়ে গেছে, দিন তারিখ বইরে গেছে, ভাইয়া আসলো, আমরা ওই টেকার হাতে ওই খাম খুঁটি নিয়েছি। হ্যাঁ অনেক শুনি কি ভাইয়া বিয়া করছে, মানে এক বরিশাল গায়ে সেরি যিনি কর্তিকা ভাই নিয়ে গেছে, বাইর লগে যিনি করতে জোরছে বাড়িতে থেকে, মনে করেন নানান ধরনের সমস্যার মুখোমুখি আব্বায় পড়লো। পরে আব্বা যাই দেখে কি যেন এক বিডি, হামু যাই দেখি এক বিডি করে, আমাকে ভাই যে কেডা, ও এটা তোর ভাবি, আমাকে হর ওই যে খেলাম, ওই যে সেরি লগে খাইলাম, ওই সেরি সে না ভাবি, এটা কেডা? হ্যাঁ আমি সবাই গ্যান্ডারি কাইটে কেটে ভাগ করে দিতে, আমি মেরে দিইনি, চিনি না জানি না, ওরে দিন না, আর ওরে ভাবির মতন দেখা যায় না, ওরে দেখা যায় একটা কাউয়ার মতনই, আমি ওরে ভাবি কম না, আমার মনে ভিতরে একটা অহংকার। তাই আব্বু করলো কি, কেমনে কেমনে জানি হুজুর আইনা কাজে আইনা বিয়ে দিয়ে দিল, আগে ভাইয়ারে বিয়ে দিয়ে দিল, আগে বিয়েটা হোক তারপরে যা কিছু করবে।
বিয়েটা মানে কি, ওই মেয়েটার সাথে বিয়ে দিল?
মেয়েটার সাথে আবু বিয়ে দিল।
কোন মেয়েটা? যে মেয়েটাকে আপনার
ভাইয়া নিয়ে আছে।
আচ্ছা আচ্ছা।
পরে বিয়ে দিল, পরে ওইখান থেকে আব্বু রে খুব অপমান করলো আমার সামনে,
যে বিয়েটা ঠিক করা হয়েছে,
যে মেয়েটা ঠিক করছিল তাদের কিছু টাকা দিল আব্বাই, আর আব্বুর গ্রামের দ্বারে মাপ চাইল। তখন আমার কলিজাটা ফাইটা জিতেছে, যেন আমার আব্বাই সবার দ্বারা হাত জোর করে মাপ চায়। তখন আমি একটু একটু বুঝি, এখন ওই ভাবি তিন দিনের দিন আমি আলাদা খাম, ভাইয়া করতে না কাজ, হে আলাদা খাইব, মানে ঘট তোলা হয়ে গেল বাইর, এখন ভাবিকে আমি আলাদা খাম, আলাদা খাম এইভাবে কেন, মুই আলাদা খাম, মোরে আলাদা খাই, বুঝছেন?
ওকে ইটস ফাইন, আর ইটস মোর এন্ড, হ্যাঁ বলেন।
মুই কি এত মেশে রান্না রান্তে আইছি, স্বামী আবার দূর থেকে কইতে কার রান্না রান্তে আইছাও, মানে আমি সহ্য করতে পারি না ওইটারে। ওইটা একদিন এক পোস্টে বললো যে ও যে প্লেটে ভাত খাইব, ওই প্লেটে আমি দুইতাম না। তা আমি আবার বললাম যে তুই প্লেট দুইবি কি, আমি বরকে ভাত খাম, বরক চিনেন কলা গাছের ডাল, আমি কি ওই পাতায় ভাত খেয়ে আমি পাতা ফালাই দিন, তোর আমার প্লেট দুইতে দিন না, তাই আমি সহ্য করতে পারতাম না। তাই ভাইয়া কাজ করে না, ভাইয়া আসলো ঢাকা, লঞ্চে ঢাকা আসলো, আবার ভাইয়ারে কারেন্টে ধরে এইটা ভাইয়ার মানে পুরা খাই ফেলাইছে কারেন্টে। আমার ছোট উইন্ডারে দিল কুত্তে কামড়, আবার হলো অ্যাপেন্ডিসাইট, আবার মাইজা ভাই তা আগে অসুখ ছিল, মাইজা ভাই কোন সময় মানে আমার ছোটই দেখা গেছে সবসময় হাড় গাজা হয় না মানুষের, ওই হাড় গাজা পাই কাব্বা বাদ হয়ে গেল, হাঁটতে পারে না, সংসারে নাম গেল ভাই, এককারে একটা কালবৈশাখী জ্বর। পরে আস্তে 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 আমি পড়ালেখা ছেড়ে দিলাম। পরে আমি এক পর্যায়ে পলাই ঢাকায় পড়লাম। ঢাকায় আমি একটা হোটেলে লাগলাম। হোটেলওয়ালা বললো কি তোর তিন বেলা খাওয়াবো, কোনো টাকা দিব না, আমাকে আমার টাকা লাগবো না। তো আমি শুধু ওই টেবিল মুছতাম।
কোন এলাকায় এটা মনে আছে?
এটা সুতলাপুরে ছোট একটা হোটেল।
কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে?
তখন আমি থ্রিতে পড়তাম,
ক্লাস থ্রিতে পড়তাম, 8 থেকে 9 বছর বয়স।
হ্যাঁ, ওই হোটেলে যে মাসে খায় ওই প্লেট আমি মুছি। একটা ভদ্রলোক দেখি কি ভাই ডিম দিয়া রুটি দিয়ে খায়, আমি কি ডিমের দিক তাকাইছি না কি কইতে পারি না, আমার একটা থাপ্পড় দিল, একটা বকা দিল যে আমরা খাইতেছি তুই প্লেটের দিক তাকাস, তোদের জন্য তো হোটেলে খাই পেট খারাপ হয়ে যায়। পরে মালিকের আগে একটা থাপ্পড় দিল, মানে যেটা দিয়ে রুটি বাজে না ওইটিতে একটা বাড়ি দিল। হ্যাঁ, তুই জানস না এখানে ভদ্রলোক আহে, জম্মের ভদ্রলোক, সুটফুট ফিঙ্গে, তুই বুঝস না এরা কি ভদ্রলোক, মানে হেরও কিছু করলো আমারও কিছু করলো।
আচ্ছা আচ্ছা।
কয়েকদিন পরে করলাম বাইরে আমার এটি ভাল লাগে না, এই মশামশি কাম আমার সহ্য না। তখন সুতলাপুরে একটা লোহার পোল ছিল, ওই পোলের নিচে থেকে রিক্সা ধাক্কাইয়া যদি উপরে উঠাই দিত তাই 8 আনা কি 1 টাকা দিত। আমি সন্ধ্যা হলে মাইসে দেখবে আমি ওই ধাক্কাইতাম, মাথা দিয়ে ধাক্কাইতাম, শক্তিতে পারতাম না, 5 টাকা 5.5 টাকা এরকম পাইতাম, জমায় 30 টাকা 15 টাকা বাড়িতে পাঠাইতাম মানুষ গেলে। পাঠানোর পরে আব্বু অনেক কান্ত, আব্বুর অপারেশন হইল, তা আব্বুর একটা বাসা ছিল, তা আমার ওই মানুষ বাসার ভিত্তি ঘুমাইতে দেয় না, তুই ভাড়া দিবি কইতা তুই এটাকে ঘুমাবি, তা আমি চোখের তলে ঘুমাইতাম। আমার মশা অনেক কামড়াইতো, আমি নড়তাম না, যদি এরকম মশা মারতাম তাহলে আমার ওই উপরে থেকে কমপ্লেন করতো, এই বাসাতে বাইরা, জিদ করে কইতাম যে যত কামড়াবি ততই আমার ঘুম বাড়বে, মশারে বলতাম কামড়া। তো ওই যে যখন নাকি আমি রিক্সা ধাক্কাইতাম তখন আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল মাসুদ। তখন ওই ওই কাজ ছেড়ে দিয়ে আমি লেদ মিশিং এ মানে ওই যে মোটর গ্যারেজের ওইখানে ভাবাইলাম। পরে আমারে লেদ মিশিং আলা কয় আমার এখানে কাম করবি, তিন বেলা তোর খাইয়া কাম একটু হইব। আস্তে ওইখান থেকে ওই দিনকে বিদায় নিলাম, আমি রঙের কাজে ইয়ে হইলাম। রঙের কাজে ইয়ে হওয়ার পরে গাজীপুরে একটা এক জায়গায় কোম্পানির নামটা বললাম না, ওইখানে আমি একটা কাজ পেলাম 250 টাকা বেতনে, তিন বেলা খাওয়াই ভাড়া। করতে করতে ওইখান থেকে আবার ছুটি দিত, ওই ছুটিতে আবার আব্বার কাছে যে থাকতাম, বাড়ির কথা বেশি একটা মনে পড়তো না, 6 মাস 7 মাস পরে বাড়ি দিতাম। আর একটা প্রতিভা ছিল যে আমার দাঁড়িয়ে হইলে বুঝে আমার কাজে নিব, আমি মানে হুদা মুখে প্লেট দিয়ে সময় পাইলেই টানতাম যে আমার নেয় নাকি কাজে। এরকম করতে করতে মনে করেন আব্বা সুস্থ হইল, ঢাকা আসলো। তো ওই আব্বার সাথে আস্তে 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 ওই কাজে আমি ই করলাম, ওই গাজীপুর কাজ করি। তখন অনেক কষ্ট করে, দুঃখ কষ্ট করে ভাই বোন চলাইছি, মানুষ করছি, নিজেও চলছি। যখন নাকি বড় হইলাম মানে আমি বুঝি, কিন্তু আমার একটা কথা ছিল যে আমি ভিক্ষা করবো কিন্তু আমার বাপ মায়ের কোনো জায়গায় ভিক্ষা করতে যেতে দিব না। এরকম চলতে থাকি, আমি কামাই করা শিখে গেছি অলরেডি। তাহলে যখন একটু বড় হইলাম, মানুষের সাথে মিশি, চেহারাও আগের মতন হইল। মা বলতো যে সব ছেলেরা ঢাকা গেলে মোডাতা যায়, তো তুই এরকম কাহিলি যাস কেন? মায়ের বলতো মা আমি অনেক ভালো ভালো খাইতো, তার জন্য আমি আই সকালে আমি 3 টাকার ভাত খেতাম, ফিরি ডাইল, পাতলা ডাইল একেবারে, ওই ডাল দিয়া, আর দুপুরবেলা একটা পেটিস খাইতাম 3 টাকা দিয়া, রাত্রে 12.5 টাকার ভাত খেতাম, এইভাবে চলতাম। কারণ আমি পাইতামি 40 টাকা 35 টাকা, আমি খাম কোথায় তা। এইভাবে চলে আমি বড় হইলাম, আমার একটু হাজিরা বাড়লো, কাজ করতেছি, সংসারটা খুবই ভালো চলে, কিছু টাকা পয়সাও জমাইলাম। এই ক্ষেত্রে মানে বড় হয়ে একদিন আমি 9 তলার বাইরে কাজ করি গুপিবাগ, তাই আমার মোবাইল ছিল। তখন আমি দেখি কি যেন আমার মোবাইল একটা মিস কল দিছে, তখন আমি ভাবলাম কি মা মিস কল দিছে, বাইরে ছেড়ে বের কথা বলা যাবে না, কাশির ব্যাপার স্যাপার পুরগে মুরগে গেলে, তাই নিচে নাই মা, পরে মার সাথে কথা কমানো, কারণ জানি মিস কল দিলে মাই দেয় আর কি দিব আমারে।
আচ্ছা,
মোবাইলটা দিছিল এক মালিকে, 12টা 13টা রবার দিয়ে বাইন্ধা চালাইতাম, নামলাম কাজ করে ওই ভাড়া, দেখি কি না রং নাম্বার। তাই আমি মায়ের বলতাম যে মা তুমি বিপদে বলে 3টা মিস কল দিলে বাবু মা দিছে, তাহলে আমি এই নম্বরে ব্যাক করে দেখি ভাই মায়না মহিলার কণ্ঠ সে আমার বলে কেমন আছেন, সে আমি কেমন ভালো আছি, আপনি কেডা কথা বললে 2-1 মিনিট রেখে দিলাম। তখন ওই মেয়ের সাথে আস্তে 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 আমি ঘনিষ্ঠ হয়ে যাই। একদিন মেয়ে আমার অফার দেয় যে তুমি আমাদের বাড়িতে আসো, আমি গেলাম, তা গাড়িতে একটা বন্ধু নিয়ে গেলাম। ওটা ক্ষেত্রে ওই বন্ধুটা বললো কি যে আমার নামও তুমি বলবা না, তোমার নাম আমি বললাম না, কিন্তু কাশপুর ব্রিজে থাকতেই মেয়েটা বলে কি আজকে আইসেন না, সমস্যা আছে, আমাকে তুমি আগেই বলতা, এখন তো আমি আগে পড়ছি অনেকটা পথ। পরে কে আসেন, গেলাম, যাওয়ার পরে বললো একটা স্কুল ঘরের সামনে দাঁড়াইতে। তখন আমি মেয়েরা বলতাম যে আমার যদি তুমি পছন্দ করো একটা লজিন কিনে দিবা, তাহলে বাপ মনে তুমি আমার পছন্দ করছো, আর কিছু দিলে বাপ মনে যে পছন্দ।
নাম্বারটা পেয়েছিল কিভাবে
আমি বলতে পারি না,
আচ্ছা, জিজ্ঞেস করেছিলেন ওকে?
হ্যাঁ, রং নাম্বার।
ওকে,
যাওয়ার পরে আমাদের হাতে মিষ্টি অন্যান্য ফল, একটা মেয়ে দেখি কি যে আমাদের পাশ দিয়ে খেলে ঘুরতেছে। তখন আমি বললাম যে সবুজ, এই যে মনে হয় সিঁড়ি দেখিস তুই। পরে বড় একটা বোন আসলো, আসার পরে বলল যে তুমি আস আমাদের ঘরে। গেলাম ছোট একটা ঘরে, মাটির ঘরে বসতে দিল, মোটামুটি ওইখানে খাওন দাওন দিল। খাওয়ার পরে আমি আলাদা একটা রুমে যেয়ে বসলাম, ওই মেয়ে একটা বাচ্চা নিয়ে গেছে, যে ধরেন ওরে কোলে নেন। সঙ্গে আমি বাচ্চা মানুষ কোলে নিতে পারি না, আমার অভ্যাস নেই। পরে মেয়ে বলে আয় হ্যাঁ, বাচ্চা তো সবাই কোলে নিতে পারে, আমি কি আমি পারি না, আমি আবার সবার রকম না, আমি একটু অন্যরকম। এক কথা দুই কথা মানে তারা অস্থির, আমাদের কিভাবে বিদায় দিবে। আর আমাদের ইচ্ছা দেন আমরা এত দূর থেকে গেছি, আর 10 মিনিট থাকি। ওই মেয়ে বললো আপনি ছবি আনছেন? আমি কই না, আমি ছবি টেপাইনি। আমার মানে মনটা ভালো লাগলো না, যে এত দূরে থেকে আসলাম আর আমাদের সাথে ব্যবহারটা করতেছি কি। যাগা, আবার ওর একটা প্রশ্ন করছিলাম যে দেখো আমি ধরো ভালোবাসি, সে যদি যেখানে বই হাগুমতো করে সেই খেয়ে জায়গাটা আমি ভালোবাসি, কারণ ভালোবাসাটা অন্যরকম। তোমার যদি ভালোবাসি, তোমার খারাপ টুকু আমার ভালোবাসতে হইব, ভালো টুকু আমার ভালোবাসতে হইব।
দ্যাট ইজ অসম টক, দ্যাট ইজ অসম ল্যাঙ্গুয়েজ। ওকে,
যে আমি তোমার ভালো টুকু ভালোবাসলাম, খারাপ টুক কার দ্বারে দিম? তাই তোমার পছন্দ করি, তুমি যে মাটির দিয়ে হাইটে যাও ওই মাটিটা আমি পছন্দ করি। ওইখান থেকে আমার একটা ছবি দিয়ে দিল। পরে আমি ওইখানে বললাম যে দেখো আমার না তোমার হাতটা একটু ধরতে মন চায়, ধরতে দিবা? না, সঙ্গে আচ্ছা না দিলে তো আর করার কিছু নাই। তা আমার এই লজেন্টটা দিল না। তো যেই নাকি আমি ঘর থেকে বাইরেছি, বাইরে আর খালাম্মারে সালাম করলাম, পায়ে হাত দিয়ে যেন আন্টি আমরা মনে আইসি আপনার কষ্ট দিয়ে গেলাম, তাই অন্যায় ঠনে গেল মাফ করে দিন, চলে যেতেছি। যে ঘরের ভিতরে একটা ব্যাগ টানতে গেছি, মানে আমার মেয়ে পিছিয়ে থেকে কালারটা টাইনে ধরছে, আপনার একটা হাত ধরতে চাইছিলেন, আমি কি চাইছিলাম অনেক সময় আগে, এখন আর এরকম মন মানসিকতা নাই। দিবানা যখন আইসা বললাম, এই মোবাইলে কথা চলতে থাকে, কিন্তু আমি আস্তে আস্তে পাগলামিটা আমার বাড়তেই থাকে। বাবা বলতেছে যে তুই কিরকম আসলি, এরকম করস কেয়া, তোর দুটা ভাই কিন্তু এইভাবে গেছে, তুই যদি এই ধারণার কিছু করস আমি কিন্তু তোর তেজ করতে বাধ্য। আমি কিন্তু কম না যেন আমার কোন পোলা আছে, আমি বাপ মনে আমার তিনটা পোলার একটা পোলাও নাই, মর গেছে আমার দুটা মায়ে। পরে আমার মাতলামি বাড়তাছে বাড়তাছে, ওর ভাইয়া আসলো, একটা মহিলার নিয়ে কথা বললাম যে ভাইয়া দেখেন আমি তো এদিক দিয়ে কাউরে ম্যানেজ করতে পারি না, তাই আপনারা যদি ইচ্ছা থাকে আমাদের দিতে পারেন, কারণ আমি কাজ করতে পারি, মরবে না, বাঁচবে আল্লাহর রহমতে। তার ভাইয়া বলে কি যে তোমার বাড়ির ঠিকানাটা দাও। আমি বললাম যে ভাইয়া আমাদের বাড়িতে যেন কিন্তু আমার কোনো পরিচয় দেন না। এমনি বললেন যে আমি ওর বন্ধু হই, আপনি খুব আদর করবে, কিন্তু যদি বলেন যে আমি নসুন্দি থেকে আসছি, তাহলে কিন্তু ভাই আপনার কপালে খারাপই আছে, বললেন না আপনি। ওই ঠিকানাটা দিলাম, আবার আমি নসুন্দি গেলাম। যাওয়ার পরে পাশের বইতে ওই এক মহিলার সাথে আমার সাথে আত্মীয় করাই দেয়, যাই ওইখানে যে আমার প্রচন্ড মানে ভাবে অসুখ হয়, ওরা দেখতে আসে না কেউ। তখন আমি বলি যে আন্টি আমি তো আসলাম ওদের জন্য, ওরাই আসে না দেখতে, আমি জামগা। ঢাকা আসার পরে আবার ফোনে কথা চলতেছে চলতেছে, তারপর আমি আব্বারে এক পর্যায়ে চতুর্দিক দিয়ে আমি চাপে পড়ে গেলাম, আব্বা আপনার 10 দিন সময় দিলাম। তের মধ্যে আমি ঘরের ভিতরে একা একা কথা বলতাম, পাগলের মতন মাতলামি করতাম, মানে একা একা কথা বলতাম। আব্বার মানুষ জিগে তো যে তোমার ছেলে এরকম করে কে কি পাগল হয়ে গেছে নাকি, আব্বা মানে শর্মে মুখ দেখাতে পারতাম না, ওইখানে ভাংচুর করতাম। তো ওই মেয়ে দেখতাম অল টাইম কথা বলতেছে অন্য ছেলেদের সাথে। তখন আমি ওরা বললাম যে তুমি যদি চাও 24 ঘন্টা কথা বলবো, আমি 24 ঘন্টায় কথা বলব, কিন্তু তুমি অন্য ছেলেদের সাথে কথা বলতে পারবা না। আর এই এর মধ্যে আমি 4টা সিম ওই মেয়ের পাল্টাই, কিন্তু স্বভাব ওই একরকমই। আর ওই কারণে আমি সীমা যে ওর খালাতো বোন, আমি বলি কি তার নাম্বারটা একটু আমার দিবা, তা দেয় নাম্বারটা, তার সাথে আমি মাঝে মধ্যে কথা বলি, মেয়েটা লেখাপড়া করে। পরে আমার একবার দাওয়াত দিয়ে নেয়, নেওয়ার ভিতরে এর ভিতরে একটা কথা হয়েছে যে আমার জিগে যে তোমাদের বাড়িতে কেমনে কেমনে যাইতে হইব। পরে আমি কেন, আমি তো তোমার বাইরের ঠিকানা লিখে দিছি। পরে ও বলে কি আবার জিগে ভাই বুঝছেন নতুন করে, পরে আমি কি তোর বাপে মরছে না, তুই একটা কাজ করবি খুলির উপরে উঠে বসবি তোর বাপের মাথার উপরে, তোর বাপের কবি যা অনেক বাড়ি যা, তাই তোর উড়ে নিয়ে যাইব। আমি এই কথাটা ওর ফোনে বলি, বলার পরে মনে করেন কয়েকদিন পর ও আমারে নিয়ে যায় দেশে। তারপর আমি বলি যে তুমি স্কুলের পাশাশ আমি তোমার নিয়ে যাই, তুমি যখন এত ভালোবাসো তোমার ছাড়া আমি বাঁচি না, আসো। ও কয় না আমি চিনি না, স্কুল চিনি না। আমি কই যে তোমাদের ঘর থেকে স্কুল দেখা যায়, এরকম আমার মানে বুয়া বাট্টা দিতেছে, আমি বুঝতে পারতাছি না। পরে আব্বার এদিক দিয়ে আবার 10 দিনের টাইম দিছি, আব্বা 10 দিনের ভিতরে যদি আপনি আমার মেয়ে নাই না দেন 11 দিন আমি বিষ খাম। তখন ওই আব্বা বলে তুই বিষ না খাস, তুই আরো কিছু খাগা, আমি ওর কাছে যাব না, ওর ভীতি আমি নাই, তুই আমার পোলাই না, তোর আমি তেজ করছি, মানে এরকম প্রতিদিনই কইতো। তুই বাসা থেকে বাইরে, এক পর্যায়ে আমার বাসা থেকে বাইর করে দিল। তা আমি আবার যাইতাম আব্বার কাছে, যে 10 দিন আমি ঠিকঠাক মতো চলতেছি, কাম করতেছি, টাকা দিতেছি, এর মধ্যে আর কোন টাকা পয়সা দেয় না বাড়িতে। তা আমি 10 দিনের দিন ভাত খেয়া আমি দোকান থেকে আগেই আইনে রাখছি বিষ, আমি ওই বিষ খেলাম। খাওয়ার পরে আমি ঘুমের ট্যাবলেট খেলাম বিষের লাগে, খাইয়া আমি ঘুমাইলাম পাশে। তখন আমার ভাইয়ারে বলতেছে যে ভাইয়া ফ্যানটা একটু সারস না, একটু বাতাস খাই, ফ্যান কিন্তু চলতেছে কিন্তু আমার ভিতরে শান্তি লাগতেছে না, অশান্তির জ্বর বইতেছে ভিতরে দিয়া। ভাইয়া বলে কিরে রাতের বেলা মদ খেয়েছিস নি? আমি কই না ভাইয়া মদ খামকে। যখন নাকি ওই কথাটা বলছি তখন আমার মুখ থেকে প্রচন্ড গন্ধ বেরিয়েছে। তখন আমার ভাইয়া চিকুর দিয়ে বলে যে আব্বা ও জানি কি খাইছে, ওরা ডাক্তার কাছে নিয়ে যেতেও। আব্বা বলে যে ও যদি আমার সামনে হাসি মুখে মুরগে যায় আমি আসুম, আমি একটু কান্দম না। তা আমার ভাইয়ারে বলে যে তুই যদি নিয়ে যাস তা তোরও আমি পোলাপুলিকে পরিচয় দিন না। এরকম করলে ভাইয়ের ভাই কান্দাকাটি করে অন্য মানুষ দিয়ে আমার এক হাসপাতালে নিয়ে যায়, ওইখানে বিষ বাইর করে, অনেক কষ্ট, মানুষ বুকের উপরে পানি দেয়, মানে অনেক ভাবে ই করে বাই করে, ডাক্তাররা ধরে না। তা আমি ওইখানে রইলাম চার পাঁচ দিন। পরে যে ফোন দিলাম যে কি আমার মোবাইল টোবাইল বন্ধ, আবার ফোন দিলাম কি কি করছো। পরে এক পর্যায়ে আমি করলাম আমি কিন্তু বিষ খাইছিলাম। ওইটারে হাসে তুমি বিষ খেয়েছো তো মরো নাই? আমি না মরি নাই আবার আসি। পরে বলে কি তা তুমি আসো আমাদের এইখানে। আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে এক পর্যায়ে ভাই আমার ধৈর্য বিচার বলে যে না আমি মানুষের কিডনি বেশি, মানুষ পাচার করি আমি। ও বলল মানুষের দ্বারে মেয়ে, মানে মেয়ের গার্জিয়ানে। তখন আমি বলি যে কথা আপনাকে কে বলছে? কয় শিল্পী বলছে যে আমি মানুষের কিডনি বেছি। তখন আমি বললাম শিল্পী যদি বলে যে আমি কিডনি বেছি, সত্যি আমি কিডনি বেছি, কারণ এই জায়গায় অস্তি না ও জানা কিডনি বেছি, ও তো তলে জানে, আপনি কাছে বেশি জানে ও। পরে এক পর্যায়ে ভাই কেউ একটা সর কেউ একটা থাপড় দেয়, তা অনেকে বলে যে কেউ কিডনি বেছলে কেউ স্বীকার করতো না, এই যাও তুমি আর এই দেশে আইবা না, আমার ওইখান থেকে বাইর করে দেওয়া হলো আর খালা বাড়িতে থেকে আমি আইসা পড়লাম। আসার পরে ওই যে আব্বাই বিষ খেলাম, পর আমার এই ঘর থেকে সম্পূর্ণভাবে বাইর করে দিল আব্বাই, তুমি আর এই ঘরে থাকতে পারবে না, আমি তোমার ত্যাজ্য করলাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আপনারা দেখতে পেলেন যে জীবনের গল্পটা কোথায় ছিল এবং এখন কোথায় এসে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি। চলে আসুন আমাদের ফেসবুকে, ও যে গল্পগুলো বলেছে সেগুলোর বিভিন্ন রকমের ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। সাথেই থাকুন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
সময় এখন ঠিক রাত 1টা, একটু আগে আমাদেরকে ঘড়ি জানিয়ে দিয়েছে রাত 1টা বাজে, এবং রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে আমাদের সঙ্গে রয়েছে অনেক, তার জীবনের গল্প নিয়ে আমরা অনেকের কাছে আবারও ফিরে যেতে চাই। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920-তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে তাদের ভিতর থেকে 3 জনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন 3 জন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্য গিফট হ্যাম্পার। আরও একবার বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য এবং ফেসবুকে এসে হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, অনেক যেখানটাতে আমরা ছিলাম, তারপরে
মেয়ের সাথে তো মনে করেন আইসা বললাম রাগারাগি করে, আর আমার সাথে কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেল সম্পর্ক। তখন ওই মেয়ে আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো, ওই যে সীমা লেখাপড়া করে, ওএসএসসি পরীক্ষা দিল, 4.94 পাইল, আমার জানাইলো। তাই এবারে দেশে কোন মানুষে ভর্তি করতে চায় না, কে কার জন্য মরে। পরেও আমার বলল যে ভাইয়া তুমি যদি আমার ঢাকা নিয়ে ভর্তি করতা। পরে আমি বলি দেখ, যার সাথে সম্পর্ক ছিল সেই বিশ্বাস করল না, তুই তার খালাতো বোন, তুই আমার দুই দিনে কথা বলছিস, আমার দেখছ নাই, একবার দুইবার দেখছিস, তুই কিভাবে আসবি ঢাকা? আমি যদি তোর কিডনি বেঁচে লাই, বেসলে বেসেন, কোন সমস্যা নাই, আমি ঢাকা আমার ভর্তি করেন। তোর একদিন বললাম তাতে তুই আয়, তোরে ভর্তি করি। সত্যি সত্যি বলছি, এবার দিয়ে পরের দিনও আয়া পড়ছে। এখন যাত্রাবাড়ি এসে বলে আমি আয়া পড়ছি, আমাকে আমার বিশ্বাস না। পরে ট্রাফিক দিয়ে কথা বলাইলো, পরে আমি গেলাম ওর আনতে, থাকার জায়গা নাই আমার, আমি ওরে কই রাখি। তারপর আমি যাদের বাসায় কাজ করতাম, এই কাজ করতে করতে একটা লোকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার নাম সুমন। তার যে ধরলাম যে ভাই এরকম এরকম আমার বোনের দুই তিন দিন রাখতে হইব ভাই, ভর্তি করে ওর দেশে পাঠাই দিম, পরে ওর সিট খুঁজে ওরা আনো। তার বউ বললো যে থাকুক তাহলে, সমস্যা কি? ওইখানে থাকলো, থাকার পরে ওরে ভর্তি করলাম। ভর্তি করার পরে ওই মেয়েটা দেশে গেল। দেশে যাওয়ার পরে ওদের উপরে নাইম হইল অত্যাচার ওই মেয়েদের ভাইয়ের। বলে তুই দুই তিন দিন কোথায় ছিলি, তোরে হাসপাতালে নেওয়া হইব, হান তান মানে চাম বলতে মন চায় তাই বলে গ্রামের কথা। মানে তোর টেস্ট করাম, ওই দুই তিন দিন কোথায় আসিলি তুই?
মেয়েটার নাম যেন কি?
মেয়েটার নাম সীমা। মেয়েটা এক পর্যায়ে কান্দাকাটি শুরু করে দেয়, এখানে ভর্তি হয়ে গেছে। ওই মেয়ের ভাইর আইয়া, শিল্পীর ভাইর আইয়া, অগ পুরো ফ্যামিলি হুদ্দা মারে, যেখানে আমার বোন যায় না এইখানে তুই গেলি কে? আপনার বোনের
শিল্পী তো আপনার প্রেমিকা ছিল।
হ্যাঁ, ও বলতেছে যে আমি তো পড়তে গেছি, আমি তো আর প্রেম করতে চাইনি। ওদের প্রচুর মার দূর করলো। তো ওই মেয়েটা আবার কাজ করছে একটা জেন, ওরে মারছে বার ও মাথা দিয়ে বলছে যদি জীবনে বিয়ে করি তো অনেক রিকন, এই কথা আমি জানি না। পরে ও আর একদিন রাতের অন্ধকারে ও ঢাকা চলে আসে। তখন আমি একটা মেয়ের সাথে ওর থাকা ঠিক করি। সীমা আমার ডাকলো, ডাকার পরে কয় যে এরকম এরকম আমার সব বললো যে তুমি আমার বিয়ে করো, তোমার দিয়ে আমার এরকম একটা বদনাম বাইরেছে, আমি এখন কি করব, আমার তো মরা ছাড়া কোন উদ্ধার নাই। পরে আমি বললাম দেখো আমি তো মূর্খ, আমি লেখাপড়া জানি না, বাবা মা থেকে বঞ্চিত, এদিকে সব ছাড়লাম ওদিকে সব ছাড়লাম, আমি তোমার কেমনে বিয়ে করি? এক পর্যায়ে ও রাজি হয়, আমিও রাজি হই। তারপরে আমাদের দুজনের বিয়েটা হয়। হওয়ার পরে শুরু হলো নতুন জীবন। এখন আরে বলি তুমি ওই মেয়েদের আর থাকবো না, ও থাকবো আমার কাছে। আমি না, দুজন এক জায়গায় থাকলে তোমার লেখাপড়া হইব না।
তখন আপনি কি করতেন?
তখন আমি রঙের কাজই করি অন্য মানুষের সাথে।
আচ্ছা আচ্ছা।
তখন তো ওই মেয়ের ওইটা লাগে, ওইটা লাগে, এটা দাও, বই কিনা দাও, এটা দাও, তা আমি কই থেকে দিব? আমার সবকিছু ফুরে এলো। তখন আমি কি করুম, কোন দিশা মিশা না পাইয়া আমি আমার রক্ত বেচি, তা আমার মাত্র খুশি হয়ে 2200 টাকা দেয়। 2200 টাকা দিয়ে যাই আমি ওর বই কিনে দিই। কিনা দেওয়ার পরে ও পড়ালেখা শুরু করে, ও হোস্টেলে থাকে, হোস্টেল থেকে ও লেখাপড়া করতেছে, আমি তো লেখাপড়া চালাইতে পারতেছি না, ও বাড়িতে যাইতে পার না, বাড়িতে দিকে কোনো সাহায্য পাইতেছে না, এক পর্যায়ে প্রাইভেটও পড়তে চাই। তখন কয় আমি রসায়ন বুঝি না, আমার এটা পড়তে হইব নাহলে আমার মাথায় খেলে না। রসায়ন পড়ার সাবজেক্ট 12 দিনে 1000 টাকা দিতে হইব মাসে, সায়েন্স নিয়ে পড়ে, আমি কোথায় পাবো এত টাকা? ও রসায়ন পড়তে থাকে এক সারের দ্বারে, আমাকে পড়ো, এরকম কামাই করে ওর দিতে থাকি, নিজে কিছু করতে পারি না, দিতে পারি না, সারেদের বেতন জমকে যায়। পরে আমার হাতে একটা আন্টি থাকে, ওই আন্টিটা আবার কিছু বই কেনার জন্য আবার বেচে ফেলাই আন্টিটা, ওর বইটা কিনে দিই, এক জোড়া জুতো কিনে দিই, মোজা কিনে দিই, একটা ব্যাগও কিনে দেওয়া লাগে 150 টাকা দিয়া। 150 টাকা আমাদের অনেক টাকা, এদিক দিয়ে সব বই কিনে দিতে পারি না, এদিক দিয়ে আবার মাস শেষে 3500 টাকা খাওয়ানি দিতে হয়। খাওয়ানি দিতে এরকম করতে করতে মানে নতুন যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কয় আমি বায়োলজি পড়তে হইব, মানে এরকম পড়তেছে, আমি কইতেছি আচ্ছা তো পড়ো, তারপরে আমি আর পড়াইতে পারি না। ওইখানে প্রিন্সিপালের কাছে গেলাম যে স্যার আমার বেতনটা মকরুব করেন স্যার, আমি তো বেতনটা দিতে পারতেছি না। কিন্তু কারো ধরো পরিচয় দিই না যে ও আমার বউ, শুধু বোনটাই পরিচয় দিয়েছেন বোন। তখন স্যারে কমাইলে ভাই যেরকম 2000 হয়েছে 400 টাকা কমায়, পরীক্ষায় পড়লো। পরীক্ষা আসার পরে মানে আফসানা ম্যাডাম নামের একটা লোক আছে, তার পাওয়াতে ধরে আমি কই ম্যাডাম আমার তো দেওয়ার ক্ষমতা নাই, আমার তো বাপ নাই এরকম। পরে আফসানা ম্যাডাম এক স্যারের বলে সব টাকা কমাই দেয়, দেখি ও রেজাল্ট ভালো করে নাই, খারাপ রেজাল্ট করছে। তারপর আমরা দুজনে বাসা নেই, বাসা নেওয়ার পরে আমি জায়গায় জায়গায় যাই গে কাজে। তখন বলি যে তোমার একটা ছোট ভাই আছে ওরে নিয়ে এসো, ও তোমার লাগে থাকবে, ও পড়বে তুমিও পড়বে, আমি তো কত দূরে দূরে কাজে যাইগা। ও বাইটার আনে, বাইটার আনকে সদরঘাট জুবলি স্কুলে ভর্তি করে, ভর্তি করে। এখন দুই ভাই বোনের খরচ আমি গোছাতে পারি না, কেমনে গোছাম, আমার থাকে না কাজ, আমি কয় টাকা হাজিরা পাই, আমি আস্তে আস্তে অস্থির হয়ে যেতেছি। পরে লঞ্চের ভিতরে বইয়ে কাঁদতেছি, সোয়ারিঘাট যেখানে নাম, তা তিনটা ভদ্রলোকে বলে যে তুমি কাঁদতেছো কি জন্য? আমি আমি এমনি চোখে জানি কি গেছে তার জন্য কাঁদতেছি। পরে বলে কি যে তোমার চোখে যদি কিছু যায় তাই এই কান্দা এরকম না, তুমি সত্যি কথা বলো। তারপর আমি তাদের দ্বারা বলি যে এরকম এরকম অবস্থা, তারা খুব ভালো জানে, বলে যে তোমার যদি কোনো সমস্যা হয় তো তুমি আমাদের জানাইও। তা আমি ওই স্যারের পায়াতে ধরে প্রিন্সিপালের প্রায় ফাইনাল পরীক্ষা দেওয়া লাইলাম। এখানে ও ভর্তি পরীক্ষার কোর্স করতে চাই, এখন আমি টাকা পাম কোথায়? অনেক দুঃখে জীবন যেমন কাটে, এক সুট কাপড় চুপুর আর স্কুল ড্রেস, এক সুট কাপড় চুপুর ও করে কি, স্কুল ড্রেসটা পইরা ওই কাপড় চুপুর সেলাই করে, সেলাই করে ফেন্দে, আবার মাঝে মধ্যে আমার লুঙ্গি ফেন্দে, ফিন্দে আবার ওই কাপড় চুপুর সেলাই করে ফিন্দে, মানে এরকম আমাদের জীবনটা এসে দাঁড়াইলো। প্রতিদিন আলু ভর্তা ডাল খাই, ওই ছোট ভাইটা খাইতে চায় না, কয় না আমি খাম না, বাতি খাম না, কিন্তু ও কখনো কিছু বলে না, ও দেখতেছে যেন আমার এই অবস্থা। পরে ওই লোকের কথা স্মরণ করি, তিনটা লোকের কথা, যে আমার বলছিল যে তোমার যদি কোনো সহযোগিতা লাগে আমাদের বলো।
তখন তিন লোক,
ওই যে লঞ্চে বইয়ে যাদের সাথে দেখা হয়।
না, আমরা একটা অনেক দূরের জায়গাটা চলে এসেছি, ইনফ্যাক্ট আপনার যে লাইফটা ছোটবেলাতে আমরা দেখলাম একেবারেই অবিশ্বাস্য একটা জগৎ, এবং তারপরে একদম সমাজের কঠিন বাস্তবতা ফেস করছেন আপনি, এই দুটোর মধ্যে আমাদের ব্যালেন্স করতে খুব ধাক্কা পেতে হচ্ছে। ইনফ্যাক্ট অনেক শ্রোতাই ফেসবুকে লিখছে যে এরপরে কি হলো, মানে আপনার ওই ইনরিয়েলিস্টিক যে জগৎটা, সেই জগৎটার পরবর্তীতে আপনি কি ধরনের, ওরা কি একেবারে শেষ হয়ে গেল?
লম্বা সময় এটা শেষ না, এইটা মতিঝিল বাইরে সেটা কাজ করি।
আচ্ছা,
আমার ওই যে মারল যে লোকটা, ওই লোকটারে আমি মাঝে মধ্যে দেখি আমার এইরকম ব্যঙ্গায় ব্যঙ্গায়, তো মতিঝিল বাইরে সেটা কাম করি, তো আপনার মতন চেহারে বসে রয়েছে আমার এইরকম ব্যঙ্গাইতেছে, আমি রং ফিকে মারছি মুখ বাড়ানো, তো বদ্যলোকে পুরা মাই খেয়ে গেছে। তোরে মায়ের ভাবলাম তুই আমার গত রং দিলি, আমি তোর কিছু কইছি না, আমি কইতে পারি না যে তুই আমার ব্যঙ্গাই লিখে, আমি নিজে দেখতেছি যে না এই দিদি একটা ভালো লোক বই রয়েছে, তাহলে আমি হারে রং দিলাম কে, আমি নিজের নিজে কইতে পারি না। গেল ওইটা, আর একবার কাজ করতেছি নিচে বইয়া দারোয়ানে, বুঝছেন আমার এই উপরে বই ব্যঙ্গাইতেছে, পরে আমি আস্তে 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 নাইমে দারোয়ানে দাওয়া দিছি, মিছিল যাইতেছে না, মিছিল এভিতে দৌড়ে ঢুকছে, আমি যে দোষী বার আমার তো মিছিলের মাসে গোতান শুরু করছে, এসে আমি কেমনে দিন আমার মাথায় কি এসে, আমি কি ভাই আমার লোক, আপনি গো লোক না, পরে আমার কয়েকটা দিছে ভাই লাথি গুতা দিছে। আর একদিন আমি রাস্তায় বইয়া যাইতেছি, মানে মন্ডা ভালো এক মালিকে কামের খবর দিছে, তখন দেখতেছি কি আমার ব্যঙ্গাইতেছে, আমার মন্ডা দিনকে বলো আমি ঘরে দূরে ব্যঙ্গাইতেছি, খুব ব্যঙ্গাইতেছে, ও আমার ব্যঙ্গাইতেছে, এক সেরিয়া ভাই আমার দুইটা বাড়ি দিল জুতো দিয়া, যে তুমি ব্যঙ্গাইতেছো এই রাস্তায় তো গোজালা বাইরে তিনি আবার আমার ব্যঙ্গাইতেছ, আমি কিন্তু শরীরে দেখি নাই, আমি শরীরে ব্যঙ্গম করতাম, আমি দুটো জুতোর বাড়ি খেয়ে চুপ, আবার কথা বলে আর একটা জুতি দেয়। আর একদিন মনে করেন দেশে গেছি, মানে আমি বড় শ্বশুর বাড়ির কথা কই, তা এখন ওইখানে নদীর পাড়ে বসে বসে কথা কইতেছি, ছোট একটা বাচ্চা আমার সাথে, ওর দেখি যাওয়ার মতন ও আমার হাতে স্বাধীন করে পরে আমি গলা চিপকে ধরছি, তাই ঠিক বাচ্চাটার গলা চিপকেই ধরছি আমি, বাচ্চাটার আমি ছাড়তেছি না, পরে দু তিনটা লোকায় আমার ছুটেছে, ওইখানে আমার একটা দুর্নাম হয়ে গেছে যে এত বড় খারাপ, এতটুকু বাচ্চার গলা চিপকে ধরছি। এটা মনে করেন আমার মাঝে মধ্যে ঘটে, নতুন কিছু না, তিন দিন আগের একটা কথা বলি, মাত্র তিন দিন আগে আমারে ডাকে যে তুমি এদিকে আসো, তা আমি গেছি, তুমি কি রং মিস্ত্রি? হ্যাঁ আমি রং মিস্ত্রি। তুমি কি রঙের কাজ জানো? হ্যাঁ জানি। তাহলে তুমি কি সুন্দরভাবে আমার কাজটা করতে পারবা? হ্যাঁ পারুম। যে চেহারার দিক তাকাইছি না ভাই, দেখি কি যে ওই যে ওই রকম শুরু করে দিচ্ছে, আমার চোখ বড় করতেছে, মুখ ভেঙাইতেছে, জিবিলাবাই করতেছে, নাক বড় বানাইতেছে, কান দর্গিয়ে মন মুসরাইতেছে। আমি ওইটা দেখে আমি হঠাৎ করে গেলাইছি, তুই যে তোর কাজ করো না, তুই কইছি বাড়ি কাজ করে খাস, আবার মানে এইটা আমার সাথে গড়তেই থাকে,
অহরহ।
হ্যাঁ অহরহ। তাই এইখানে যে সময় ওই যে আসি, মানে ওইখান থেকে ফিরে আসি, কিছুদিন পরে এইটা ওই জিনের গল্প, আমি ওইখানে শুয়ে থাকি, রাত্রে আমার ডাক দিতেছে কি যে আয় বড়ি টোকা বিনি, আমার বন্ধু মামুন নামের একটা ছেলে, ও একটু টেরা, ও টক জিনিস মুখে দিলে ওর চোখ বড় বড় হয়ে যায়। তা আমি রাইতে উঠে দেখি কি ও আমাদের বাড়ির নিচে দাঁড়াই রয়েছে, তা আমার বলতেছে ওই যে দুটা তালগাছের কথা বলছিলাম যে মানুষ দিনের বেলাও দুপুর টাইমে এরাই চলে, ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে দেখি কি যে ও আমার আগে আগে হাঁটে, আমার লগে হাঁটে না, মানে সম্পূর্ণ আলাদা হাঁটে, ও হুম হুম এই এই শব্দ আর এই রেসপন্স, আর কোন শব্দ নাই, ও আগে আগে হাঁটে। তা আমি ওইখানে যে ছোট তো আমি ন্যাংটয়া, আমাকে জানাস মামুন যদি ন্যাংটয়া মুতি তাহলে হেটের ভিতরে কোনো কিছু ঢুকতে পারে না, তা আমি ন্যাংটয়া মনে করেন বড় আকারে মুছছি গোল করিয়া, মুতকে আমি ওটের ভিতরে দাঁড়াইছি, তখন ও দেখতেছে কি যে মানে ওই এরিয়ার ভিতরে বড়ই নাই, মানে যেতানি আমি মুতকে এরিয়া দিছি বড়ি পাই না, ও মানে অন্য দিক থেকে বড়ি উঠাইতেছে, খাইতেছে, চাকুম চাকুম করে খাইতেছে, মানে এমন একটা ভাব দেয়তেছে যেন বড়ই পাই ওর সবকিছু তলায় এলাইছে। এখন আমার দিক তাকাইতেছে যে আমার নো বয়ে গেছে যে ও সব বড়ি টোয়া এলাইতেছে, আমি টোয়াইতে পারতেছি না, যেই আমি ওই মুত এক পৌদি ডেংছি আর একটা বাতাস এসে আমার ধাক্কা দিচ্ছে, মানে আমার ধরছে, দশ বার মনে করেন আমি তুই আমার মার গেলাবি ডাইকেন গে মারোস এরকম মনে করেন এক কথা। এর মধ্যে মনে করেন দুপুত করে দুই তাল পড়ছে, মানে ওই গাছের দিকে তাল পড়ছে, এবার ওই যে রাত বেশি রাত না দেখি যে মানুষ নেমনিয়া এদিকে আইতেছে, এই আমার থুয়া মনে করেন দৌড় দিয়ে তাল গাছ উঠছে। তা আমার মনে করেন ওই জায়গায় আমি ফিট যে আমার থুয়ে তাল গাছ উঠে গেল, ও তো জীবনে গাছ বাইতারে না, আর এত দূরত্ব তো মানুষ তাল গাছ উঠতে পারে না, ওই যে একটা গেল এইটা ই। আর একবার মনে করেন আমার ডাইকে নিয়ে গেছে চকের ভিত্তি, মানে চোখে পানি হয়েছে প্রচুর, মানে ও আগে আগে আটতেছে অন্য একটা ছেলে যে আয় আয় এদিকে আয় যাইতেছি যাইতেছি, পরে যে একটা লোকে পাট কাটে ও কইতেছে যে ওদিকে তো বেশি পানি কই যাস, আমি কই ওই যে আমার ডাকতেছে এই জন্য যাইতেছে, আমরা মাঝখানে যে ডুবাম দুজনে, হে আমার মনে করেন বাইতে নিয়েছি, মানে আমার সাথে এরকম মানে অহরহ ঘটছে, মানে আপনারা বুঝাতে পারেন না যে এটা ঘটে নাই।
আপনার স্ত্রীকে আপনি এগুলো বলেছিলেন?
হ্যাঁ আমি বলি, কিন্তু বলার পরে ও আমার ভয় পায়, কারণ কি আমি মাঝে মধ্যে ও একটা দুটা কথা বলে আমার মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে গেলে ও আমার সাথে কোন কথা বলে না, রাত্রে কথা বলি একলা একলা। আবার একদিন ওরে বলছি যে আমি জামগা জামগা আমার দাবি স্যার আমার দাবি স্যার, তখন ও আমার আবার শুয়েছে যে কি দাবি স্যার, আবার আমি ঘুমিয়ে পড়ছি, মানে এটা আমার উস থাকে না, এটা আবার ওর মুখ থেকে আমি শুনি যে আমি রাত্রে মানে আমার দলে মল্লে আমি গরম হয়ে যাই খুব, যেদিনকে বাইরে থেকে গুতা মুতা খাই সেদিনকে আমি বাসায় চেতাচেতি করি, মানে ওরে বলি একটু একটু যে দেহ এরকম এরকম আমার লাগে গড়ে, একবারে খুজুরের কাছে গেছি তোমার লাগে তো কিছু নাই, তুমি তো ভালো সুস্থ লোক, সবসময় আমার এটা ঘটতে থাকে, আমি দেখি যে দূরে থেকে একটা লোক আসতেছে আইসা মানুষের ভিতরে মিশকে যায়।
আচ্ছা এই জায়গাটা থেকে আমরা ফিরবো আবারও, তবে ওই যে জায়গাটায় ছিলেন আপনি, আপনি বললেন যে আপনার ওয়াইফের কোনো কিছু ম্যানেজ করতে পারছেন না আপনি টাকার অভাবে, তারপর কি হলো?
তারপরে কোনো কিছু ম্যানেজ করতে পারেন ওইভাবে এক কাপড়ে দিন যায়, পরে ওই লোকটা স্মরণ করি, স্মরণ করার পরে হেরা আশ্বাস দেয় যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোর্স করতে চাও আমরা কিছু টাকা দিব, তো একটা লোকেরা দায়িত্ব দেয় যে ওদের সাথে কথা বলে ওদের কিছু টাকা দিব, তাই আমাকে বলে যে চলেন আপনি চলেন, আমি জান না আমি কোনদিন কোন মানুষের দ্বারা হাত পাতি নেই, সে আমি না আমি কামে যাই, আমি কামে গেলে কিছু টাকা পামু, তুমি কথা বলো সমস্যা নাই, এরা তো আমার বাবার মতন। তখন ওই বউরে দেখিয়া অন্য ধরনের প্রস্তাব দেয়
আপনার বউকে দেখে,
হ্যাঁ হ্যাঁ খারাপ ধরনের মন্তব্য দেয় যে তুমি আমার সাথে এ ধরনের কাজ করবো আমি তোমার সবকিছু দিন। তখন ও গামাই মামাই অস্থির আমার হাতে ভিতরে রাখে মোবাইল রেখে ফোন দেয়, ফোন দিছে পরে আমি বুঝতে পারছি যে কি যেন হয়েছে, কাম তুই আই আমি দৌড়ে আসি, আসার পরে ওই লোকটা বলে কি যে অনেক তুমি আমার এক বোতল পানি এনে দাও আমি একটু পানি খাম, তখন আমি পানি আনতে যাই কিন্তু ও ওইখানে দাঁড়ানো থাকে, তখন আসার লগে লগে তুমি এখান থেকে চলো আমি আর পড়ালেখা করুম না, তুমি যখন চালাইতে পারো না আমি লেখাপড়া করুন না, লেখাপড়া ছেড়ে দিন, কারণ এইখানে না সুন্দর সুন্দর মানুষ দেখি তাদের ভিত্তি মন সুন্দর না।
তারপরে কি করেন, লেখাপড়া ছেড়ে দেন?
তারপরে ও আমার রাস্তা বেয়ে বলে যে আমার এরকম এরকম খারাপ ধারণার প্রস্তাব দিছে, পরে তিনটা লোকের ফোন দিয়ে আমি গালাগালি করি, লাস্টে মনে করেন অনেক স্বপ্নে ছিল যে বউ ডাক্তারের পড়া পড়বে, আমও বলছে যে আমি আমার যান থাকতে আমি ডাক্তারি পড়ান পড়াম তোমারে, আমি অনেক চেষ্টা করুন কিন্তু আমার চেষ্টার বাইরে এটা আমার পক্ষে সম্ভব না, আমার তো দিনই চলে না, আমি ডাক্তারি পড়ান কই থেকে পড়াম।
কবে পড়ানো বন্ধ হয়েছে
ভাই? এখনো পড়ার উপর আছে, ঘরে ভিতরে বইয়ে পড়ে,
আইএপাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, কোন কলেজ থেকে?
ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে পাস করছে, আর জগন্নাথে ওয়েটিং আছে, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছিল
টেকে নাই,
টেকে নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল ওইখানেও টেকে নাই, জগন্নাথে ওয়েটিং আছে, আর দু একদিন আগে সরার দিতে পরীক্ষা দিছে, তো এখন এই আমার জীবন এইভাবে। আমি
আপনি কিভাবে এখন সংসার করেন, রোজগার করেন কিভাবে?
অনেক কষ্টের পরে সংসারটা চলে, কিন্তু কখনো আমার কিছু বলে না, যা আইনে দিই তাই খায়।
পরিবারের সাথে যোগাযোগ আছে আপনার, নিজের পরিবার, আপনার বাবা মা?
না না তাদের সাথে আমার আড়াই বছরের মতন কোন কথাবার্তা কিছু নাই,
বাবা মাও যোগাযোগ করে
না কোনো।
কেন, এই মেয়েটাকে বিয়ে করার জন্য?
এই মেয়েটাকে আমি ওই বিষ খাওয়ার পরে থেকে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু আমি যে সিমটা চালাই এটা অনেক পুরান, আমি প্রতিদিন আশা করি আমার মা ফোন দিবে আমার, কিন্তু
আপনি তো চাইলে ফোন দিতে পারেন,
যে সিমটা আমার মা চালাইতো ওই সিমটা চলে না এখন
বন্ধ। আড়াই বছর ইচ্ছা করেনি মাকে দেখার জন্য, মার কাছে যাওয়ার জন্য
অনেক দেখা করছি, এর মধ্যে একটা কথা শুনছি যে আমি বাড়িতে গেলে আমার মায়ের আমার আব্বাই ছেড়ে দিব, তোর ছেলে যদি বাড়ি যেতে পারে তো তোর কারণ আইব, যার জন্য যাইতে পারি না।
আচ্ছা আপনি যে ঘটনাগুলো বললেন আপনার লাইফের সেই ছোটবেলার গল্পগুলো এমন ভাবে বলেছেন যে চোখের সামনে সবার ভেসে উঠেছে এখানে যারা শুনেছে, এরপরে কত বছর গ্যাপ গেছে? থ্রি ফোরে পড়ার সময়ের ঘটনা, এটা তখন বয়স ছিল আট, আট থেকে নয় বা সর্বোচ্চ দশ, আর এখন আপনার বয়স 25, তার মানে 15 বছর আগের ঘটনা।
জি,
আপনি নিজে বিলিভ করেন এগুলো সম্ভব?
15 বছর না, আমার মনে হয় আমি মরার আগের দিন পর্যন্ত এইটা আমি বলতে পারি না। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা,
মনে এই কালকে ঘটল না।
হ্যাঁ, আমার এখনো চোখে আসতেছে যেন আমার কি অত্যাচার করছে, কেমনে মারছে, কি খাইতে দিছে, কেমনে রাত্রে বিলাইতে ভয় দেখাইছে, আমার চোখের সামনে আসতেছে। এটা আমি জীবনে বললাম না।
আপনার যারা বন্ধু ছিল ওদের কাছে যখন এগুলো বলতেন, বাদু কারো কাছে কি বলেছেন?
আমি শুধু একটা বন্ধুর লাগে শেয়ার করছি, তার নাম সাগর। যে বন্ধু, দেখ আমি কিন্তু এরকম এরকম জিনিসে আক্রান্ত, এখনো আমার পিছ ছাড়ে না, আমার কিন্তু নানান ফিলে টর্চার করে, নিজেরা কিছু না করলে আমার কিন্তু মানুষ দিয়ে মার খাওয়ায়। তখন ও আপনাদের কথা বলে, তুই ওইখানে ফোন দিয়ে দেখ, তোরে তারা ডাকেনি। মানে এটা তো মনে করেন আরো এরকম জিনে অনেক কিছু দেখায়, দেখতেছি একটা ঘোড়া আইতেছে, খুব বেগ আইতেছে, কেউ দেখে না, আমি দেখি, আমি দেখতে চাইছি কিন্তু কাছাকাছি আমিও দেখতেছি না, তখন আমি নিজের নিজে কি কম।
এই যে এত লম্বা কাহিনী এবং এত লম্বা গল্প, এই জীবনে কাউকে পেয়েছেন যে ঘটনাগুলো বিলিভ করেছে, বিশ্বাস করেছে?
আমার বন্ধু বিশ্বাস করে,
সাগর।
হ্যাঁ সাগর, যে হ্যাঁ এইসব হয়ে থাকে। আমার মনে হয় যে এ দুনিয়ায় আমরা বাস করি না একা, আরো অনেক জাতির বাস আছে,
মানে এই পৃথিবীর মধ্যে আরো অনেকের
বাস, পৃথিবীর মধ্যে অনেক মানুষের বসবাস আছে। এটা আমার নিজের চোখে দেখছি, আমি নিজে কানে শুনছি, নিজের শরীর দিয়ে দেখছি, এইখানে আরো মানুষের বাস আছে, শুধু আমাদের না। আমরা দেখতেছি যে না, আমরা বুঝি থাকতেছি না, এখানে আরো মানুষ আছে।
প্রিয় শ্রোতা, ও যেগুলো বলল সেগুলো নন সায়েন্টিফিক, এগুলো অবৈজ্ঞানিক কথা। ওকে, আপনি হ্যালো 8920 তে কেন এগুলো বললেন?
আমি লেখাপড়ার কথাটা বলছি যে কি জন্য, যে আমাদের বাংলাদেশটা অনেক দরিদ্র দেশ, সবাই যদি শিক্ষা অর্জন করে এই দেশটা মনে হয় দরিদ্র থাকবে না। তা আমার মতন সীমা অনেক অনেক জায়গায় আছে, যারা উঁচু শ্রেণীর লোক আছে তারা যদি এই সীমা অনেকরে দেখে, তারা মনে হয় সুন্দরভাবে চলতে পারবে। আর দ্বিতীয়ত জিনের কথাটা বললাম কি জন্য, যে অনেকে এই জিনের হাতে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন না হয়তো, যে জিনে কিন্তু অনেক কিছু হয় না, আপনাদের খাওয়াচ্ছে, আপনাদের দিচ্ছে, আপনাদের সাথে চলছে, আপনারা বুঝতে পারেন না, আপনারা নিজেরা নিজেরা কখনো কাউকে যাচাই করে দেখেন না, কিন্তু আমাদের সাথে অনেক আছে, আমরা দেখতে পারি না, হয়তো আমাদের তারা দেখতে পারে। যখন নাকি ওইখানে আমার দৌড়ে নিয়ে যায়, তখন ওইখানে আমার বাবার নাম বলছে, আমার মার নাম বলছে। কিভাবে আমার বাবা মার নাম জানলো আমি তো বলি নাই, কিভাবে তারা জানলো আমার বাবার নাম এটা, আমার মার নাম এটা? আর কিভাবে ওইখানে একটা লোক পাঠাইলো, ঠিক আমি কই, আমি তো ছিলাম না, তো তারা যদি না থাকতো তারা কই থেকে আসলো? কারণ এর বড় প্রমাণ আমি, আমি ছিলাম না, আমি ছিলাম না, আমি জানতাম, কিন্তু যখন নাকি আমার মার আমি দেখছি, তখন দেখছি আমার এই গোসল করাইতেছে, তা আমি আর গোসল করাইলে আমি কি, আমি ওইখানে কিভাবে গেলাম? আমি যদি আমার মার বুকে থাকি তাহলে আমি ওইখানে কিভাবে গেলাম, আমার কে নিল, এইটি কিভাবে ঘটলো? তাই আমি বলি যে এ দুনিয়া আমরা বাস করি না, আরো অনেক জাতির বাস আছে। যেরকম দেখি পোকামাকড় চোখে, পোকামাকড় যদি বাস করতে পারে তো অন্য জিনিসও বাস করে, কিন্তু আমাদের চোখে দেখি না।
ওকে, এই জিনিসগুলো দিয়ে অনেকেই অনেক সময় অনেক ধরনের অনৈতিক কাজকর্ম করে, থাকে না? যেমন ধরেন, হয়তো মানুষের একটা বিশ্বাস অর্জন করার জন্য ভুয়ামি যেটাকে বলে, দেখা গেল যে নিজেই এক ধরনের কবিরাজ সেজে বসেছে, বা নিজে এক ধরনের নিজেকে মনে করছে আমার সাথে একটা সুপার পাওয়ার বা সুপার ন্যাচারাল একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে, আপনার ভাষাতে যদি বলি জিন আছে, পড়ি আছে, এবং ওটাকে কাজে লাগিয়ে সে মানুষের অনেক উপকার করতে পারে, অপকার করতে পারে, এবং এটার বিনিময়ে টাকা পয়সা অনেক সময় আদায় করে। আপনার মধ্যে এরকম কখনো কোন ইচ্ছা হয়েছে?
আমি কখনো এরকম ইচ্ছা করি না, কিন্তু আমি এটা জানি যে জিনের ভিতরে ভালো মন্দ আছে, সব জিনে যেন সব কাজ করতে পারে তা না। কারণ আমি কিভাবে জানলাম যে একটা জিন আসলো, হাজারটা জিন তার সামনে একটা তুচ্ছ, তা সে কি জিন, সে কোন জিন, তার ধর্ম কি? যে হাজার হাজার জিন, তারাও জিন, তার নামও জিন, কিন্তু তার সামনে তারা কথা বলার সাহস পায় না, কোন রেসপন্স করতে পারে না, সে যেটা বলে সেইটাই, অথচ তার অনুমতিতে আমি আমার দুনিয়ায় ফিরে আসি, তা না হলে তো আমি আসতে পারতাম না। তা সে কোন জিন, আমাকে এটার প্রশ্ন কি আপনি দিতে পারবেন? জিনের ভিতরে সবাই সব কাজ পারে না, আমি ওই জিনদেরও সাজা দিতে দেখছি, যে অন্য জায়গায় যে তাদের সাজা দিতেছে, তো নিশ্চিত তাদের সে বড়, তা না হলে তার সাজা কিভাবে দেয়?
আপনি বিষয়গুলো নিয়ে কখনো হুজুরের কাছে গিয়েছিলেন?
হ্যাঁ, হুজুরের দ্বারা আমি গেছি। আমার যে মসজিদে যে হুজুরে ছিল সে কিন্তু ধরতে পারছে, কিন্তু সে ছিল না, সে থাকলে কিন্তু ধরা পড়ে যাইত। এই কথাটা সে আমার পরে বলছে যে উনি, তুমি এখানে কিছুদিন ছিল না আমি জানি, এটা মানুষের মুখে বললে একটা ই লাগবে, মানুষ বিশ্বাস করবে না। আমরা হুজুর, আমরা যে মসজিদে জিন না আসে সেই মসজিদ নামাজ পড়া ভালো হয় না। আমি শুনছি হুজুরের দ্বারা যে বাজারে নাকি জিনে মিষ্টি না কেনে, সেই বাজারে মিষ্টি কখনো বেচা কেনা হয় না। দেখেন আমাদের বাড়িতে এক কেজি মিষ্টি নিলে পাঁচ দিন থাকে, এই মিষ্টি খায় না কেউ। তো প্রতিদিন যে মিষ্টি বানাইতেছে এই মিষ্টিটি কই যাচ্ছে? আপনি মাসের মধ্যে কোথাও বেড়াইতে গেলে এক কেজি মিষ্টি নিয়ে যান হাতে করে বেড়াইতে, কিন্তু প্রতিদিন যে মিষ্টি বানাইতেছে এই মিষ্টিটি কারা খাচ্ছে? আপনি কি বলতে পারবেন?
ওকে, আমি এই কোশ্চেনের উত্তর দিতে পারবো না, কিন্তু এটা অনেকের কাছে ফানি মনে হবে আপনি যেটা বলছেন।
না না, এটা তো বললে হবে না, যদি বিশ্বাস করা দাত্ত তার না
গিয়ে বলছেন। আপনার জায়গাটার প্রতি আমি যে প্রথমেই বলেছিলাম যে আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে এবং আমি আপনার বিলিভের প্রতি সম্মান প্রদর্শন করি অবশ্যই। আপনি আপনার জায়গাটা থেকে যতটুকু পেয়েছেন সেভাবেই উদাহরণটা টেনেছেন যে মিষ্টিগুলো আসলে যায় কই? আমরা মিষ্টি কিনলে তো অনেকদিন রেখে রেখে বাসায় খাই, তাহলে প্রতিদিন এত মিষ্টি কোথা থেকে
কোথায় যায়? আরেকটা জিনিস আমি দেখছি যেটা আমার চোখে বড় একটা জিন আসলো, যে নাকি আমার বাদ দিত তারে সালাম দিল। কিরকম সালাম দিল? হাত নিচু করে সালাম দিল, সে আবার মাথা নিচু করে সালামটা নিল। জানি না এটা কোন সালাম, এরকম করলো তার সেবা দিল, সে সালামটা নিল। আর আমার মনে হয় ওই দিনটা যদি বড় না হয়তো তার কাছে আর মানত না, এই সালামটা দিত না।
আপনি বলছিলেন বাংলা ছবি দেখেন সেই সময়টাতে শুক্রবারে, বাংলা ছবির কোনো কিছু মিল পেয়েছিলেন ওইখানে যাওয়ার পরে? বাংলা ছবির মধ্যে তো জিন টিন নিয়ে এগুলো এইভাবে ইয়ে হয়।
ওইখানে শুধু একটা জিনিসের মিল আছে, যে ছবিতে দেখেন আধনাতিক কিছু জিনিস আইনে দেয় হঠাৎ। তো ঠিক আমি ওইখানে ওই জিনিসটারই মিল পেয়েছি, যে তারা হঠাৎ কিছু করে ফেলা, এটা তো দেখছি ছবিতে মুভিতে, আর ওটা সরাসরি। আমার মনে আছে যে আমি কলা খাইতে চাই, তো আমি দেখলাম যে আমার কাছে দাঁড়াইয়া হাত বাড়াইয়া কলা আমার আইনা দিল। আচ্ছা, কলা গাছ তো আর আমার আমসামে নাই, আমি তো চোখে দেখতাম, যে কলাটা কই থেকে আইনা দিল? তার হাতটা কত বড়! কলা গাছটা তো দুই হাত দূর হইলো, হাতটা তো আর মানুষের দুই হাত না। আমি এরকম অনেক কিছু দেখছি যা আপনারা আমি ভাষায় বুঝাইতে পারব না যে না আমি কি দেখছি।
এই কথাগুলো যখন আপনি মানুষকে বলেন এবং মানুষ যখন বিশ্বাস করে না, তখন আপনার ভিতরে ফিলটা কেমন হয়?
তখন আমার মনে হয় যে নরজিত আমি ওইখানে নিয়ে যেতে পারতাম, জীবনে একটা চাওয়া এটা যে নরজিত ওইখানে নিয়ে আমি থুইতে পারতাম, তাহলে আমি হাসতে হাসতে আইতাম। আল্লাহ আমার এরকম একটু শক্তি দিত যে বিশ্বাস করে না, আর আমি ওইখানে নিয়ে থুইতে পারতাম যে দেখ বাইরের জগৎটা কিরকম।
শেষ হচ্ছে আজকের হ্যালো 8920 এখানেই, মানে পুরো হ্যালো 8920 শেষ হচ্ছে না, সেটা হচ্ছে যে ও যে কথাটা লাস্টে বলেছে যে ওখানে যদি রেখে আসতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে আসলে ফিলটা কেমন। এই মেসেজটা দিয়ে আমরা শেষ করতে চাই আজকে ওর পার্টটি। প্রিয় শ্রোতা, আমি বারবারই বলছি সেটা হচ্ছে বিলিভ করেন আর না করেন সেটা আপনার, কিন্তু বারবারই মনে রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে। এবং শ্রদ্ধা কিসের? দল মত নির্বিশেষে যে যেভাবে বাঁচতে পছন্দ করে, যে যে বিলিভ নিয়ে বাঁচতে পছন্দ করে। আপনি হয়তো লজিক দিয়ে চলেন, কেউ হয়তো লজিকের বাইরে চলে, কিন্তু লজিক এবং ইললজিকের সবসময় মারামারি হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বা অযৌক্তিক জিনিস মানেই হচ্ছে যে যৌক্তিক জিনিসকে সে নিষ্পেষিত করে দেবে, বা যৌক্তিক জিনিসকে সে অযৌক্তিক জিনিসকে একেবারে স্ম্যাশ করে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বিজ্ঞানের কাছে শতসিদ্ধ সত্য বলে কিন্তু কোনো কিছু নেই, কারণ আজকে যেটাকে আপনি সত্য মনে করছেন, আজকের যে বৈজ্ঞানিক প্যারাডাইম, সেই বৈজ্ঞানিক প্যারাডাইমে যেটাকে আপনি সত্য ভাবছেন, আজ থেকে 200 বছর পরে কিংবা তারও কম সময় পরে কিংবা তারও আগে, আজ থেকে 5 কিংবা 10 বছর পরে, সেই সত্যটাই হয়তো কোনো একটা বিজ্ঞানীর আবিষ্কারের কাছে মিথ্যা প্রমাণিত হবে। সত্য মিথ্যার এই দোলাচালে আজকের এই গল্পটাকে অনেকখানি অবিশ্বাস্য মনে হলেও, কোনো একদিন হয়তোবা, যেটা এখন বলাটা খুবই একেবারে বেমানান, হয়তোবা একেবারে পুরস্ফুটিত সত্য মনে হবে। হোয়াট এভার ইট ইজ, কিংবা হবে না, হোক আর না হোক, সেই জায়গাটা থেকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে বিলিভ নিয়েই বসবাস করুক না কেন, প্রত্যেকটা বিলিভের প্রতি, প্রত্যেকটা বিশ্বাসের প্রতি আমরা ততক্ষণ পর্যন্ত সম্মান রাখব যতক্ষণ পর্যন্ত আপনার যে বিলিভ অন্যের বিলিভ দ্বারা ক্ষতিগ্রস্ত না হচ্ছে। আমরা শুধু এই কথাটাই বলতে যাচ্ছি প্রিয় শ্রোতা। ওর ব্যাপারটাকে পুরোপুরি ভৌতিক বলছেন কেউ, কেউ কেউ অনেক বেশি বিশ্বাস করছেন, কেউ রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে দেখছেন, সবার জায়গাটাতে আমরা রেসপেক্ট রাখতে চাই। রেসপেক্ট রেখে একটা কথাই বলতে চাই, এই সমাজে নানা মতের মানুষের বসবাস আছে, বিভিন্ন রকমের মানুষ আছে এখানে। আমরা ওকে প্রচার করে কোনোভাবেই এটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি না যে ওকে বিলিভ করতেই হবে, কিংবা ওকে যারা বিলিভ করছেন না তাদেরকে আমরা চোখে আঙুল দিয়ে দেখে দেবার চেষ্টা করছি যে ঘটনাটা সত্য। আমরা সেটা করছি না। আমরা যেটা বলার চেষ্টা করছি যে এই ধরনের বিলিভ কিংবা সমাজে ভিন্ন ভিন্ন বিলিভ, হোয়াট এভার ইট ইজ, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের জীবনের ঘটনার জন্য, যেটাই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই পারস্পরিক বিলিভগুলো আপনার বেঁচে থাকার বিলিভটাকে, সেটা যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক, যাই হোক না কেন, ক্ষতিগ্রস্ত না করে, এবং আপনার বিলিভটাও ওই মানুষের বিলিভটাকে ক্ষতিগ্রস্ত না করে, ততক্ষণ পর্যন্ত এই বিলিভগুলোর প্রতি আমাদের রেসপেক্ট রাখা উচিত, সম্মান রাখা উচিত। আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই একসাথে ভালোভাবে বেঁচে থাকি। প্রিয় শ্রোতা, আমরা
ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসবো হ্যালো ইট নাইন টু জিরোতে, হ্যালো ইট নাইন টু জিরোর অন্যান্য সেগমেন্টগুলো নিয়ে। আর এই ফাঁকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকে এসে দেখতে পারেন ওকে, যে আজকে জীবনের গল্প বলেছে অনেক। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর।
I'm not presents hello 8920 close up the closer the better
দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তা শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ কাছে আসার গল্প তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে তিন নাটিকা তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 নম্বরে অথবা ইমেইল করুন ক্লোজ আপ গল্প 2@gmail.com এ একেবারে 40 হচ্ছে সময় প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920 আর জি কিবরি আর জি শাকিল সহ হ্যালো 8920 টিম মেম্বার যারা রয়েছেন তারা সবাই আপনার সঙ্গে রয়েছি এবং ফেসবুকে আমরা শত শত হাজার হাজার কমেন্টস পেয়েছি সেখান থেকে দু একটি কমেন্টস পড়তে চাই আশা আমান সহ এবং আরো অনেকেই আমাদেরকে বার্থডে উইশ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবিসি আসলে ছয় বছরে পা দিল আপনারা সবাই জানেন ওকে আরিফ রাজ লিখেছে গল্পটা অনেকটা স্বপ্নের মতো লেগেছে থ্যাংকস অনেক সোহেল তানভীর লিখেছে কিবরিয়া ভাই অনেকের স্টোরিটা ভয়ানক কে এম সৈয়দ আজমল লিখেছেন যে ভাই আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা সহজে বিশ্বাস করা যায় না হানিফ রেজা লিখেছে আমি গল্পটা বিলিভ করছি কারণ আমিও ওর মতো দুষ্ট ছিলাম আকাশের আবির লিখেছে শুনছি এবং অবাক হচ্ছি এম এস এম মোস্তাক লিখেছে কিবরিয়া ভাই কলেজে নতুন ভর্তি হয়ে অনেক চেষ্টা করার পর কলেজের খুব কাছের একটা মেসে সিট পেলাম এবং কাকের বাচ্চাকে অসহায় অবস্থা থেকে বাঁচাতে গিয়ে কাকের যন্ত্রণায় মেস তো ছাড়তেই হলো বহুদিন আর কলেজ যেতে পারিনি কাকের এই ব্যাপারটা আমি প্রথমেই বলেছিলাম যেগুলো ঘটে থাকে আবির হাসান লিখেছেন যে আসলেই এগুলো সত্য হয় এগুলোকে আনবিলিভ করার কিছুই নেই শেখ সুজন লিখেছে সবকিছুর পরেও এটা জীবনের গল্প মোজাফর রহমান লিখেছে আমি বিশ্বাস করি কেউ করুক আর নাই করুক মঞ্জুরুল ইসলাম লিখেছে কিবরিয়া ভাই গল্পটা শুনে বিশ্বাস করতে পারলাম না এবং যারা আমি প্রথমেই বলে নিয়েছি যারা বিশ্বাস করেছেন তারা এবং যারা বিশ্বাস করেননি তারা সবাই আমাদের শ্রোতা এবং প্রত্যেকের বিলিভের প্রতি আমাদের রেসপেক্ট আছে কিন্তু বিশ্বাস এবং অবিশ্বাসে যেন মারামারি না হয়ে যায় বিশেষ করে আমি সবাই ফেসবুকের যারা ফ্যান রয়েছেন 5.5 লাখের কাছাকাছি চলে গিয়েছে আমরা বলব তাদের সবাইকে বলবো প্লিজ এমন কিছু লিখবেন না ওখানে যেটা পরিবেশটাকে নষ্ট করে আপনি কাউকে সরাসরি আক্রমণ করে যে ধরনের কথাই হোক না কেন সেটা লিখবেন না এতে করে আপনার আপনার প্রতি আমাদের যে আস্থাটা সেটা নষ্ট হয়ে যায় এবং আমরা যেটা করি যে আপনাকে ব্যান করে দিতে বাকি সবাই যাতে ভালো থাকে ব্যান করে দিতে বাধ্য হই এবং আপনারা প্রত্যেকেই আমাদের কাছে মূল্যবান যে কেউ এখানে যে ধরনের মতামত প্রকাশ করুন না কেন কোনো সমস্যা নেই মতামত আপনি প্রকাশ করতেই পারেন কিন্তু সেটা গঠনমূলকভাবে বলুন এবং আলোচনা হতেই পারে কিন্তু অ্যাটাক করবেন না একজন আরেকজনের প্রতি অ্যাটাক করবেন না আমরা দেখে থাকি এখানে বিশেষ করে কোন একটা মেয়ে বন্ধু যদি এখানে কমেন্টস করেন শত শত হাজার হাজার সেখানে লাইক এবং তার পিছনে সবাই লেগে পড়েন সেটা আসল আইডি হোক বা নকল আইডি হোক তেমন কোনো কথাবার্তা না এগুলো খুবই অস্বস্তিকর এবং যারা এই কাজটি করেন তাদের কিন্তু ওই পার্সোনাল আইডিতে তাদেরকে ফোকাস করে হ্যাঁ এবং এই জিনিসগুলো করা উচিত না আমরা বলি যে এটা হচ্ছে হ্যালো 8920 এর একটা কমিউনিটি আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এখানে প্লিজ এমন কাজ করবেন না এবং হ্যালো 8920 টিম যারা রয়েছে তারা সর্বক্ষণ এই পেজটি মনিটর করে এবং তারা অগণিত অসংখ্য এরকম বন্ধুকে ব্যান করে দেয় সুতরাং আর একবার যদি আপনি ব্যান হয়ে যান এই পেজ থেকে তাহলে আর কখনোই আপনাকে কখনোই এখানে ফিরে নিয়ে আসার কোন সুযোগ নেই সুতরাং সবাইকে রিকোয়েস্ট করছি সবার প্রতি সম্মান রেখে সবাই কথা বলি সেখানে লিখেছে কিবরিয়া ভাই সাপ মারা সুন্নত কিন্তু সাপটা কালো হতে হবে আর মারার আগে তিনবার জিজ্ঞেস করা এবং বলতে হবে তুই যেদি সাপ না হয়ে অন্য কিছু হোস বা আপনি কিছু একটা লিখেছেন এখানে আপনাকে অনেক ধন্যবাদ এবং সেখানে শাকিল আমাকে বলছিল যে আপনি হচ্ছেন আমাদের পেজের খুব ভালো একজন মানে কি বলবো কমেন্টার বা যাই বলি না কেন আপনি সবসময় আমাদেরকে উৎসাহ দেন এবং মন্তব্য করেন আপনার আপনার লেখা আমাদের ভালো লাগে নবীন ঢালি লিখেছে আজকের গল্পটা কি আসলেই সত্যি প্রশ্নবোধক একটা চিহ্ন
অনেকের মুখে বরিশালের ভাষা শুনে খুব ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি বিলিভ করব, বুঝতে পারছি না যে বিলিভ করব কিনা। অনেকের সহজ সরল কথা শুনতে খুব ভালো লাগছে। লতিফা আহমেদ লিখেছে যে মনে হয় জিনের দেশে গেছে, কি অদ্ভুত আমাদের জীবন। ধন্যবাদ এবিসি রেডিওকে সকল মানুষের জীবনের ঘটনাগুলো তুলে ধরবার জন্য। নিভৃত পথচারী লিখেছে, আমি আজকের স্টোরিটাকে 100% বিলিভ করছি, কারণ এরকম স্টোরি আমাদের আমার রিলেটিভের সাথে ঘটে দেখেছি। মামুন নাম ছিল তার, আমার কাজিন, ছোটবেলায় সে অনেক সুন্দর ছিল এবং প্রায় রাতে তাকে খুঁজে পাওয়া যেত না, কেউ এসে তাকে নিয়ে যেত, বাট তিন চার দিন পরে আবার ফজরের আজানের আগে এবং পরে তাকে দিয়ে যেত, কখনো বিছানাতে কখনো বা ঘরে বাইরে। বাট মামুন এসে একই রকম বলতো যে অনেক বড় বড় মিষ্টি তাকে খেতে দেওয়া হতো। আমার বাড়িও কিন্তু ঢাকার মেইন সিটিতে, সো আজকের স্টোরিটা যারা বিলিভ করবে না সেটা তার ব্যাপার, আপনি যেভাবে বলেছেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আপনার বিলিভের প্রতি আমাদের রেসপেক্ট আছে। মেহেদী হাসান পলাশ লিখেছে, ভাইয়া কেমন আছেন, আজকের গল্পটা আমাদের সকলের কাছে ভালো লেগেছে, সুপার। ওকে, এটা কি নবীন্দু বা মজুমদার? হ্যাঁ, নবীন্দু মজুমদার লিখেছেন যাত্রাবাড়ি থেকে, তুমি খুব মজার লোক, তোমার জীবনটা সোনার এবং সুন্দর হোক, বা এরকম জাতীয় কিছু কথাবার্তা লিখেছেন। আচ্ছা, নিস্তব্ধ কোলাহল নামের একজন বন্ধু লিখেছে, আমার এক ফ্রেন্ডের মতো গল্পটা, ওর বাবার সাথে ওর কখনো কিছু ম্যাচ করে না, ওরা দুজনেই দুপ্রান্তের মানুষ, এই কাহিনীর সাথে 60% মিল আছে আমার ফ্রেন্ডের জীবনের। ওকে, আবু সাইদ মোহাম্মদ হাসান হাসান লিখেছে, কি প্রিয়া ভাই, মনে হয় আজকের এই পর্বটি আমার জীবনের সেরা এপিসোড, আজকের অনেকের গল্প শুনে নতুন কিছু শিখতে পারলাম, আমিও কিন্তু জিনভূতে বিশ্বাস করি না। এই যে দেখুন, ও জিনভূতে বিশ্বাস করে না, ওটা ওর একেবারেই ব্যক্তিগত অভিমত, কিন্তু ও অনেকের জীবনের গল্প শুনে ও শিখতে পেরেছে এবং ও বলছে ওর জীবনের সেরা এপিসোড হচ্ছে এটি। আমরা তো এই রকম রেসপেক্টই চাই একজনের প্রতি আরেকজনের। মোজাম্মেল হোসেন লিখেছে, অনেক ভয়ানক লেগেছে এবং ভালো লেগেছে, পুরোটাই বিলিভ করেছি, আর লর্ড থ্যাঙ্কস টু এবিসি রেডিও। এসকে পলাশ লিখেছে, সারা জীবন মনে রাখার মতো গল্প, বাই এসকে পলাশ। স্নেহা ইসলাম জ্যোতি লিখেছে, কিপ্রিয়া ভাই, মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। মোহাম্মদ জাহিদুল মুজাহিদ লিখেছেন, কিপ্রিয়া ভাই, আমার কাছে এই গল্পটা 100% সত্য মনে হচ্ছে, কারণ আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, আমি এগুলো বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদ জুয়েল লিখেছে, অনেক ভাই, সীমাকে আপনি একটু মন দিয়ে লেখাপড়া করতে বলবেন প্লিজ, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। এম কে ইসলাম লিখেছে, অনেক ভাই, দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। এরকম হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি এবং আমরা জানি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পেজটিতে অনেকেই আসবেন এবং অনেকে কমেন্টস করবেন, এবং অনেকে ওর যে দুটো ছবি দেওয়া হয়েছে সেগুলোতেও হাজার হাজার কমেন্টস করছেন, সবার প্রতি আমরা শ্রদ্ধা রাখছি। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন আমান, আমানের জীবনের গল্প প্রচার হবার পরে ফেসবুকে আমরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পেয়েছিলাম এবং বিশেষ করে আমরা কিছু প্রতিক্রিয়া পেয়েছি যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা অনুরোধ করেছিলাম যে পুরো গল্পটা আপনারা আগাগোড়া শুনুন এবং শোনার পরে তারপরে আপনারা মন্তব্য করুন। সেখান থেকে আমরা কিছু কমেন্টস আপনাদের জন্য এই মুহূর্তে ফোনে যেগুলো এসছে সেগুলো আমরা একটু শোনাতে চাই, চলুন আমরা শুনি।
আমি আরিফ খান বলছি, আমি আমানুল্লাহ আমানের কথা শুনে আমার কাছে প্রথমে খুবই খারাপ লাগছে, শেষ পর্যন্ত অনেক ভালো লাগছে। আমি দোয়া করি যেন উনি আগায় যাক এবং উনি ওনার জীবনে সফল হোক।
আমি লাকি বলছি, আমানুল্লাহ ভাইয়া, তো শুরুটা কষ্টের হলো, শেষটা অনেক ভালো হয়েছে। আমরা চাই তার কোরআনকে বুকে ধরে রেখে শতদা রং দিয়ে অনেক দূরে দিয়ে যাবে।
আমি হাফেজ মাহবুব, আমানুল্লাহর এপিসোডটি আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আমি একটা হাফেজ ছেলে, তার কৃতিত্বকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, যে ছেলেটি ছিল আমান বলে, কওমিমাদের সম্পর্কে যে ভ্রান্ত মতবাদ গুলো বলেছে আমার মনে হয় না সে সত্যি বলেছে।
মানে বলতেছি, প্রেমের প্রত্যাবর্তন হয়ে যে শুধু যে মাদক সেবন করবে তা শুধু নয়, অনেকে ভালো কাজ করবে, কে কিন্তু কারি মানুষ হয় এই মতো।
আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি আমান ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে সাহস ও মেধার কাছে দারিদ্রতা একদিন না একদিন হার মেনে যায়, আপনি অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন। আপনার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা।
আমার নাম মানস সরকার, আমান ভাইকে দেখে আমি শিখলাম জীবনে বড় হতে গেলে কি করতে হবে। আমান ভাইয়ের কাছ থেকে নতুন বছরের নতুন প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে। আজ হ্যালো 890 এর কাছে আমি বড় কৃতজ্ঞ, এমন একজন মানুষকে আমাদের মাঝে তুলে ধরবার জন্য।
আমি মাসুম বলছিলাম, সাগরের জীবনের গল্প শুনে মুগ্ধ হয়েছি, যে ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব। সাগরের ইচ্ছে তো আব্রাহাম লিঙ্কনের কাহিনীকেও হার মানিয়েছে, সাগরের জন্য রইল অজস্র ভালোবাসা ও দোয়া।
আমি শাওন বলছি। আমি আমানুল্লাহ আমানের জীবন কাহিনী শুনে খুবই ভালো লাগছে। আমানুল্লাহ আমানের জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমানুল্লাহ আমান হচ্ছে ঝরে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য রোল মডেল। আমি দোয়া করি আমানুল্লাহ আমান সবল হোক।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তার শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ কাছে আসার গল্প। তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প। নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে তিন নাটিকা। তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 অথবা ইমেইল করুন closeupgolpo2@gmail.com।
প্রিয় শ্রোতা, 1:50 হচ্ছে সময়। আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওতে। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। যারা কমেন্টসগুলো দেখতে চান এবং যারা বারবার ফেসবুকের অ্যাড্রেসটা জানতে চান, তাদের জন্য বলছি যে ফেসবুকটা হচ্ছে আমাদের একটা মাত্র পেজ। এখানে আরজে কিবরিয়া নামে, হ্যালো 8920 নামে শত শত ফেক পেজ আছে এবং এই পেজগুলোর সাথে আমাদের কোন যোগাযোগ নেই। হ্যালো 8920 পেজটি মূলত আরজে কিবরিয়া নামে আছে এবং এটা খোঁজার জন্য সবচেয়ে বেস্ট এটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে যান, সেটা হচ্ছে facebook.com/hello8920। খুবই সহজ। সেক্ষেত্রে হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920। ওখানে এন্টার করার পরে আপনি দেখবেন যে আরজি কিবরিয়া নামে পেজটি আছে এবং এই পেজটি হ্যালো 8920 পেজ। এখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন এবং এই পেজটি হচ্ছে হ্যালো 8920 একমাত্র এবং কেবলমাত্র অফিসিয়াল পেজ। আর কোন পেজই হ্যালো 8920 পেজ না। কিন্তু হ্যালো 8920 পেজ এবং আরজি কিবরিয়া নামে যে পেজগুলো আছে সেখানে কয়েক লাখের উপরে মেম্বার আছে যেগুলো ফেক পেজ। আর এই পেজটিতে এই মুহূর্তে 5,40,472 জন মেম্বার রয়েছেন এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আমরা ভালো এবং প্রত্যেকেই আমরা প্রত্যেকের প্রতি অনেক সহানুভূতিশীল। এটা একটা অনেক বড় শক্তি। আমরা চাই যে প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে, ভালোবাসা রেখে কথা বলি। কেউ যদি কোনো ভুল করে এখানে, ইনক্লুডিং মি, আমি সহ আমার টিম মেম্বাররা সহ, আমরা গঠনমূলক সমালোচনা করি। কারণ হ্যালো 8920 কিন্তু আপনাদের প্রোগ্রাম। আমি বারবারই বলেছি, সবসময় বলেছি, আজকে প্রায় আমরা আর কিছুদিন পরে আমরা 90তম পর্ব পার করতে যাচ্ছি। 90টি মানুষ কিংবা তারও বেশি মানুষের জীবনের গল্প এখানে উঠে এসেছে যাদের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে কখনো কখনো খুঁজে পেয়েছেন। এই 90টি মানুষের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ যারা আমাদেরকে শোনেন প্রতিনিয়ত, তাদের প্রতি, তাদের সবার প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই, আমরা যদি কারো সমালোচনা করি বা যদি কাউকে কিছু বলতে চাই তাহলে যেন এমনভাবে করি যাতে তার উপকার হয়। কাউকে খারাপ বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই, এতে আসলে নিজের দিকে আঙ্গুলটা চলে আসে। এখানে অনেক বন্ধু আছেন যারা অনেক বাজে বাজে কমেন্টস করে থাকেন ফেসবুক পেজে, তাদেরকে আমরা বলতে চাই এটা আপনি করলেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ব্যান করে দিলাম, এটা আসলে কোনো ফায়দা হলো না। এবং আপনি যদি কিছু বলতে চান সমালোচনামূলক, সেটা খুব সুন্দর করে বলুন, তাতে আমাদের টিমের উপকার হবে এবং আপনার যে অনুষ্ঠান তার উপকার হবে। প্রিয় শ্রোতা, আমরা এবার একটু উইনারদের নামগুলো আপনাদেরকে বলতে চাই। কুইজ উইনার যারা হলেন এই সপ্তাহে, আমরা তিনজনকে পেয়েছি যারা ফোন করেছেন এতক্ষণ ধরে এবং তাদের হয়তো বা তাদের মধ্যে থেকে যেকোনো একজনকে আমরা জীবনের গল্প বলার জন্য ভবিষ্যতে আমন্ত্রণ জানাতে পারি। একজন হচ্ছেন মানুষ এবং আরেকজন হচ্ছেন মিম এবং তিন নম্বরে রয়েছেন অর্পা। নামগুলো আমি আবারও বলছি, মানুষ, মিম এবং অর্পা, তিনজনকে অভিনন্দন। ক্লোজ আপের পক্ষ থেকে আপনারা পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এখানে জীবনের গল্প বলার জন্য সহজতম নিয়ম হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলে তারপরে বলতে হবে আপনার জীবনের কোন বিষয়টি নিয়ে আপনি গল্পটা বলতে চান। বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। যেমনটা অনেকেই বলেছেন, চলুন আমরা একটু শুনে আসি।
আমার নাম আয়শা, খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। আমি কিভাবে আমার সংসারটাকে, আমার ভাই বোন দুইটাকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে খুবই জীবন যুদ্ধ করে চলতেছি। আমার গল্পটা শুধুমাত্র সমাজের সাধারণ মানুষের টিকে থাকার গল্প। আমি এই জীবনে গল্পের প্রোগ্রামটায় আসতে চাই।
আমি মোহাম্মদ ইসরাইল হোসাইন, আমি ঢাকাতে আসছি অনেক আগে, রাস্তার ফুটপাতেই ছিলাম অনেক দিন, কলা বেচেছি, টুকাইগিরি করেছি, অনার্স মাস্টার্স করেছি নিজের খরচে, তারপরে একটা ব্যাংকে ভালো অফিসারের চাকরিও পাইছিলাম। একটা মেয়েকে সহযোগিতা করতে যে আমার অনেক চাকরিটাও চলে গেছিল, আমার কষ্টগুলি আপনাদের কাছে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর বাবা আমাকে চোর বানিয়ে অনেক মারধর করছে। ও একদিন আমাকে প্রশ্ন দিল, যদি আমি ওকে 2 বছরে 5 লাখ টাকা দিতে পারি তাহলে ও আমার সাথে প্রেম করবে, বিয়ে করবে। পরে আমার নামে মামলা করে, এখন আমি পলাতক। আমি চাই আমার কাহিনী গুলা উঠে দেওয়ার জন্য।
আমি অর্পা বলছিলাম, আমার একটা বিয়ে হয়েছে, তারপর ডিভোর্স হয়ে গেছে, পরে আমার একটা ছেলে ছিল বিদেশের হয়, যেটা আমার সাথে অনেক প্রতারণার আশ্রয় নেয়। আমার বাবা মা এখনো জানে যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন সে সব কিছু অস্বীকার করতেছে। আমি এখানে আসতে চাই, আমি আমার কিছু জীবনের কথা বলতে চাই।
আমার নাম নাজমুল। আমার কিছু ফ্রেন্ড সার্কেল চক্রান্ত করে একটি মেয়েলি সম্পর্কের সাথে আমাকে জড়িয়ে দেয়। ওখান থেকে আমার বিশাল একটা আজিজকে ওখান থেকে বেঁচে আসি আমি। আমার বন্ধু বান্ধব সবাই আমার লাইফে চরম ক্ষতি করে দিয়েছে, এটা আমি সবাইকে বলতে চাই।
আমি রোমা বলতেছি, আমি একজন স্টুডেন্ট। আমার লাইফে অনেক অঘটন ঘটেছে যা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তা শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ, কাছে আসার গল্প। তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প। নির্বাচিত সেরা 3 গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে 3 নাটিকা। তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 নম্বরে, অথবা ইমেইল করুন closeupgolpo2@gmail.com এ।
আমি তামিমুর রহমান অপু। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে সুইডেনে থাকে, আমিও সুইডেনে গেছি তার সাথে দেখা করতে। এর মধ্যে আমাদের বিয়ে হয়েছিল, বা সেটা ঠিক নাই হয়তো বা আমার ভাগ্যের জন্য। আমি সেই কথাগুলো সকলের মধ্যে বলতে চাই।
আমার নাম সাবিনা। আমার লজিং মাস্টার আমার বাবার সম্পদের লোক আমাকে বিয়ে করেছে, তখন আমি অনেক ছোট ছিলাম। সে ছোট থাকা অবস্থায় সে একটা বাচ্চা নেয়, যৌতুকের জন্য সে আমাকে অনেক মারধর করে, অনেকবার সে আমাকে জবাই করার চেষ্টা করে। আমি চাচ্ছি আমার সবকিছু জীবনের গল্পে বলতে।
আমার নাম মোহাম্মদ জুবায়ের। পাচারকারীর হাতে বন্দি ছিলাম, অনেক কষ্টের পর আমরা 6 জন বের হতে পেরেছিলাম আর 3 জনকে পেলে চলে আসতে হয়েছে। প্লিজ আমি এই ঘটনাটা হ্যালো 8920 তে বলতে চাই।
আমি বলছি, আমি শুধু থেকে মানুষের কিছু মানুষের কাছে আমি তাদের বাবা মা বলে জানি, বাট পরে জানতে পারি তারা আমার বাবা না, তারা আমাকে কোথাও এক জায়গায় পেয়েছে। এখন জানতে পারলাম ভাই বোনেরা আমাকে দেখতে পারে না।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তা শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ, কাছে আসার গল্প। তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প। নির্বাচিত সেরা 3 গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে 3 নাটিকা। তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 নম্বরে, অথবা ইমেইল করুন closeupgolpo2@gmail.com এ।
মুর্শিদের নাম নিয়ে শেষ হচ্ছে আজকে হ্যালো 8920। 1:57 হচ্ছে সময়, তার মানে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। প্রার্থনা আবারও, উপরওয়ালা আমাদেরকে অনেক ভালো রাখুক এবং আমরা যে যে অবস্থায় আছি প্রত্যেকের প্রতি আমরা সম্মান রাখি। আসুন সবাই মিলে আমরা একসাথে ভালো থাকি, কারণ সবাই মিলে একসাথে ভালো থাকলে আমাদের দেশটাই হবে, আমাদের সমাজটাই হবে। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো হ্যালো 8920। আর জি কিবরিয়া এবং আমার ডান পাশে বসে থাকা আর জে শাকিলের পক্ষ থেকে শুভরাত্রি জানিয়ে আগামী সপ্তাহে নতুনভাবে ফিরে আসব নতুন কিছু অনুভূতি নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন এবং আমরা বিশ্বাস করি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকবেন।
আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। She loves
This track was downloaded from FusionBD.com.